This track was downloaded from FusionBD.com.
Sizin şu kılayı çok dinlerim. Konuda şu maydanlarla da görmüştüm. Şu maydanlarla protestanı harbayı edelim. Ama yasına çıçakın aşağıdan atılmaz. Şimdi bana atkeli o tekele. Ama aşağı da ki şiddet çamukta rakibi. Aklımda onik onik bir şey parlak bir atki. Ama da cihazın şey açın. Ama da amadır o tekele olduğu ile amadır şunlu yatın. Ama da zarar gazeteki o bizim nokatına şundu. Şunlu da cani değil ki eğitene. আমাদের এসএমএস করার যে নিয়মটি সেই নিয়মটি আমরা একটু চেঞ্জ করে ফেলেছি আর সেই জন্য আপনি যেটা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে FOORTI ফুর্তি তারপরে আপনার নাম এবং আপনার এসএমএস থেকে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে সুতরাং শাউটের পরিবর্তে আপনি লিখবেন ফুর্তি FOORTI ফুর্তি আর আপনার এয়ারটেল নাম্বার বা যে কোনো নাম্বার থেকে আমাদের এসএমএস করতে পারেন আপনি সেই সাথে আপনাকে জানিয়ে দিই যে আপনি যদি ইমেইল করতে চান আমাদেরকে এবং ইমেইলের মাধ্যমে আপনি ঘটনা পাঠাতে চান যে ইমেইলগুলো এই মুহূর্তে কিছু পাওয়া যাবে আপনার ঘটনা যেগুলো আছে সেগুলো বিশ্লেষণ করা করে নেক্সট উইকে আপনি সেই ঘটনাগুলো পড়া হবে সেইখানে ইচ্ছা করলে ইমেইল পাঠাতে পারেন এবং ইমেইল অ্যাড্রেস হচ্ছে bootfm@radio.fm which is bootfm@radio.fm If আজকে এই এপিসোডটি যদি আপনি আনফর্চুনেটলি মিস করে ফেলেন তাহলেও চিন্তার তেমন কিছু নেই আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবারও এই এপিসোডটি শুনতে পাবেন সেই আপনি যেটা করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040 সিলেক্ট করতে হবে চ্যানেল 22 তা দেখবেন যে একের পর এক বিভিন্ন আপনাকে এপিসোডের অপশন দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করবেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটি সেখান থেকে আপনি চাইলে আরও একবার শুনে ফেলতে পারেন এবং আপনি যদি চান দূরদর্শন টিমকে আপনার ট্রেন বা মাই ট্রেন হিসেবে সেট করে ফেলতে তাহলে আপনি সেটা করতে হবে দূরদর্শন ট্রেন করতে বা মাসে মাসে প্লে করছে সেইটা আপনি ট্রেন আপনি ট্রেন করে ফেলতে পারেন এবং এই জন্য আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে অ্যান্ড দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি জাস্ট তাকে এসএমএস পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করতে হবে সি টি স্পেস দিয়ে আপনাকে টাইপ করতে হবে 92125 এবং এসএমএসটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে দেখবেন যে যে টিউনটি আমরা প্লে করলাম সেই টিউনটি আপনার হয়ে গেছে সো বুঝতেই পাচ্ছেন যে খুবই ইজি একটা প্রসেস এবং এই প্রসেসের মাধ্যমে আপনি চাইলে এখন ভূত এফ এম টিউনে আপনার করে ফেলতে পারেন তো আজকে তো শীত অলরেডি পড়ে গেছে বিশেষ করে কালকে রাত্রি থেকে ওয়েদার একটা দারুণ চেঞ্জ এসছে বিশেষ করে আমি ঢাকার কথা বলছি বাইরে আমরা জানতাম যে এর আগেই শীত পড়ে গেছে কিন্তু ঢাকাতে সেই শীতের আবির্ভাব সেটা একটু দেরি করে এসছে এবং কালকে রাত্রি থেকে মোটামুটি সবাই টের পাচ্ছেন যে হ্যাঁ ঢাকায় শীত পড়েছে আশা করছি এই শীতের সুন্দর রাত্রিটি ভূত এফ এম এর সাথে আপনার অনেক 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 ফুর্তিতে কাটবে সো চলুন আমরা শুরু করি আমাদের আজকের এপিসোডটি এবং শুরুতে আমরা যথারীতি একটা ঘটনা দিয়ে শুরু করতে চাই লেখকটি আমাদের লেখনা পাঠিয়েছেন এবং আমার ঘটনাটি পুরো খুব উদ্ভট লেগেছে বলেই আমি আবারও ইমেলের কাছে কন্ট্যাক্ট করি এবং বলি আপনার ফ্যামিলির কেউ জানে কিনা বা আত্মীয় স্বজন কেউ এই ঘটনা জানে কিনা উনি বলেছেন জানেন এবং আমি কয়েক আমি তাকে জিজ্ঞেস করি নি পুরো জিনিসটা এবং উনি খুব কনফিডেন্টলি বলছেন যে হ্যাঁ তিনি জানেন এবং এই ঘটনাটি সত্যি বলছি রসল ভাই কেমন আছেন আমি সৌমেন আমি চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় থাকি আমি ভূতমের একজন শ্রোতা আমি ভূত বিশ্বাস করি না কিন্তু আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে যেগুলোর ব্যাখ্যা আমি এখনো খুঁজে পাইনি আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব আমার 2010 সালের আমি তখন ক্লাস নাইনে পড়ি আমার এক বন্ধুর বোনের বিয়ে তাকে আমরা ওদের বাড়িতে যাই গ্রাম্য রাস্তা ধরে হাঁটতে থাকি নটা নাগাদ আমরা প্রধান সড়কে পৌঁছাই এবং গাড়ির জন্য অপেক্ষা করতে থাকি কিন্তু শহরে যাওয়ার মতো কোনো গাড়ি পাচ্ছিলাম না হঠাৎ এক লোক এসে বলল যে সেদিন নাকি কোনো এক কারণে ধর্মঘট চলছে তাই কোনো গাড়ি আজ রাতে ছাড়বে না। আমরা তারপরে কোনো লোকাল সিএনজির জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর একটা মাইক্রোবাস এসে আমাদের সামনে দাঁড়ালো এবং ড্রাইভারের পাশে বসে থাকা লোকটি বলল, আপনারা কোথায় যাবেন? আমরা শহরে যাব শুনে আমাদের গাড়িতে উঠতে বলল। গাড়ি পাচ্ছিলাম না বলে ভাড়া নিয়ে কোনো প্রশ্নই উঠল না। মাইক্রোবাসটা ঠিক যাত্রী বহনের গাড়ি নয়, এটি একটি দোকানে দোকানে বিভিন্ন জিনিসপত্র ডেলিভারি দেওয়ার জন্য ব্যবহৃত মাইক্রোবাস। তো বাসটিতে ড্রাইভারের সিটের পেছন বরাবর একটা লম্বা বেঞ্চের মতো ছিল এবং বাকি অংশটা খালি ছিল। আমরা তিনজন উঠে সিটে বসলাম। মাইক্রোবাস চলতে লাগলো। কিছু যাওয়ার পর ড্রাইভার গাড়ি থামালো। দেখলাম তিনজন বোরখা পরা মহিলা গাড়ির পাশে দাঁড়িয়ে এবং ড্রাইভারকে বলছে যে তারা ক্রসিং যাবে এবং তাদেরকে যেন একটু সেখানে নামিয়ে দেওয়া হয়। জায়গাটা শহরে যাবার পথেই পড়ে। ড্রাইভার ওদের কথা শুনে উঠতে বলল এবং তারা গাড়িতে উঠে খালি জায়গাটাতে হাঁটু গেড়ে বসে পড়ল। আমাদের কাছে ওদের বসার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগলো। ওরা গাড়িতে ওঠার পর থেকেই কেমন যেন একটা বিকট দুর্গন্ধ অনুভব করছিলাম। তাদের তিন জনের হাতে তিনটি পুঁটলি ছিল। বোরখা পরায় তাদের চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। একটু পর হঠাৎ তারা এমন ভাবে মাথা ঝাঁকাতে শুরু করলো যেন জিকির করছে। আমার দুই বন্ধু আমাদের পাশে বসে মোবাইলে গেমস খেলছিলাম বলে ব্যাপারটা ওরা খেয়াল করেনি। আমি শুধু তাকিয়েছিলাম ওদের দিকে আর ভয়ে কিছু বলতে পারছিলাম না। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম যখন কোনো সিএনজি বা প্রাইভেট কার আমাদের ক্রস করছে এবং তাদের হেডলাইটের আলো আমাদের গাড়ির ভেতরে এসে পড়ছে, তখন ওই মহিলা তিনটার কোনো অস্তিত্বই নেই। পুরো গাড়ি একদম ফাঁকা। এটা আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম, কিন্তু মনে মনে এত ভয় পেয়েছিলাম যে কাউকে কিছু বলার মতো সাহস পাচ্ছিলাম না। হঠাৎ ড্রাইভার গাড়ি থামালেন এবং তার অ্যাসিস্ট্যান্টকে বললেন যে পেছনে গিয়ে আমাদের ভাড়াগুলো ওঠাতে। সে এসে ভাড়া চাইলে আমার এক বন্ধু তাকে একটা 500 টাকার নোট দেয়। ভান্তির প্রয়োজন পড়ায় সে মাইক্রোবাসের ভেতরে ওপরে যে লাইট ছিল সেটা অন করে আর তখনই ঘটে সে বিচিত্র কোনো ঘটনা। আমরা সবাই দেখলাম যে মাইক্রোবাসের ভেতরে ওই তিনটা মহিলার কোনো অস্তিত্ব নেই, অথচ আমরা পাঁচজন স্পষ্ট দেখছিলাম যে তিনটা মহিলা পুতুল হাতে মাইক্রোবাসে উঠেছিল। তখন ড্রাইভার বলে যে তিনিও নাকি আমাদের মতো একই ঘটনা লুকিং গ্লাসের মধ্যে দেখেছিলেন আর তাই পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্টকে পেছনে ভাড়া ওঠাতে পাঠিয়েছিলেন। আমরা সবাই এত ভয় পেয়েছিলাম যে তখনই ভাড়া মিটিয়ে লাইট চালিয়ে রেখে ঈশ্বরের নাম স্মরণ করতে করতে রওনা দিলাম। কিছুক্ষণ পর হঠাৎ খেয়াল করলাম যে প্রচন্ড ঠান্ডা বাতাস সত্ত্বেও গাড়ির তাপমাত্রা হঠাৎ বাড়তে লাগলো। কেমন যেন একটা ভ্যাপসা গরম আর পচা মাছের দুর্গন্ধটা আরো বেশি পরিমাণে নাকি আসতে লাগলো। এইভাবে চলতে চলতে আমরা যখন ক্রসিং নামে জায়গাটা পরিদর্শন করছি তখন দেখলাম যে বোরখা পরা সেই তিনটা মহিলা পুতলি হাতে সারিবদ্ধ ভাবে গাড়ির জানালার পাশ বরাবর রাস্তা ঘেঁষে হেঁটে যাচ্ছে। আসলে ঠিক কি হয়েছিল, কি হাঁটছিল না অনেকটা ভেসে যাচ্ছিল, কিন্তু গাড়ি থেকে ওদের দূরত্বটা কখনো কম আবার কখনো বেশি, কখনো রাস্তার ওপর কখনো বিলের ওপর দিয়ে গাড়ির বেগের সাথে ওরা সমান বেগে ভেসে যাচ্ছিল। আমরা চারজন পেছন থেকে জিনিসটা দেখে ড্রাইভারকে কিচ্ছু বললাম না, এই ভেবে যে উনি ভয় পেলে হয়তো ঠিকভাবে গাড়ি চালাতে পারবেন না। আমরা কেবল ঈশ্বরের নাম নিচ্ছিলাম আর প্রচন্ড ভয়ে ঘামছিলাম। জায়গাটা অতিক্রম করে কিছু দূর আসার পর মহিলাগুলোকে দেখলাম না এবং গরম ভাব আর দুর্গন্ধটাও দূর হয়ে গেল এবং আমরা রাত 1টার দিকে শহরে পৌঁছালাম। এবং গাড়ি থেকে নামতেই ড্রাইভারকে বলতেই তিনি বললেন যে রাতে গাড়ি চালানোর সময় নাকি তিনি প্রায়ই এরকম অদ্ভুত জিনিস দেখেন। আমি কিংবা বন্ধুরা কেউই সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাইনি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আমি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এবং যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটাও জানাবেন। আর সেই সাথে আরও একবার বলি যে আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে ফুর্তি FOORTI ফুর্তি, তারপর স্পেস দিয়ে আপনার নাম এবং আপনার এসএমএস পাঠিয়ে এসএমএস লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের কাছে অলরেডি কিছু এসএমএস চলে এসেছে, এসএমএস যাবো, তবে তার আগে আমাদের কাছে আমাদের একজন গেস্ট আছেন, সেই আমাদের প্রথম যিনি গেস্ট তার ঘটনা আমরা শুনবো এবং প্রথমে জানতে চাইবো আপনার পরিচয়টা। আপনি আপনার নামটা বলবেন প্লিজ আর কোথা থেকে এসছেন সেটা যদি একটু বলতেন আমাদের।
আমার নাম শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
জি,
আমার বাড়ি খুলনায়।
আচ্ছা,
পশ্চিম বানিয়াখামাক।
আচ্ছা, তো আপনি যে ঘটনাগুলো বলবেন সেই ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি সেটি কত সালে ঘটেছিল?
64 কি 65? 64 কি 65 তখন আপনি স্কুলে পড়তেন
স্কুলে পড়তেন
ওকে আমার শুনে তাহলে আপনার প্রথম ঘটনাটি
আমার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে এখন এটা অনেক বড় রাস্তাটার নাম নর্থ হালবেন রোড এটা ছিল বাগানের ভিতর দিয়ে রাস্তাটা আসলে এই পাশে আমাদের বাড়ির বাগান রাস্তার দক্ষিণ দিকে মোতালেবের বাঁশবাগান বাঁশবাগানের সঙ্গে লাগোয়া একটু মাঠ মাঠের ওপাশেই নারকেল সুপারি বাগান তো ওই বাগানের পার হয়েই ওই যে মাঠ মতো ছিল ওখানে একটা বকুল গাছ ছিল যখন বকুল ফুল ফোটে তখন ঝরে ঝরে যখন পড়ে যখন শীতের আরম্ভে ওই যে কুয়াশায় যখন শুরু হয়ে যায় তখন অনেক বকুল ফুল পড়ে
আচ্ছা
তা আমরা বিকেলেও পেতাম
জি
সন্ধ্যার একটু আগে আগে তখনও পড়তো তখন পরিমাণে কম
আচ্ছা
আর খুব ভোরে যদি যেতাম
জি
তাহলে অনেক ফুল পেতাম আর ফুলের ওই মালা গেঁথে আমরা যখন স্কুলে যেতাম দেখতাম এর ডিম্যান্ড অনেক তা আমাদের মনে মনে খুব গর্ব অনুভব হতো সেই জন্যেই ফুলগুলো পূর্বর দিকে আমাদের অনেক ঝোঁক
আচ্ছা
আমরা খুব ভোরে যাওয়ার জন্য বেশি ফুল পাওয়ার আশায় একদিন আমি রাত্রিবেলা ঘুমিয়েছি কিন্তু ঘুম আর আসে না কখন ভোর হয় তা কোন রকমে একটু ঘুমিয়েছি কি ঘুমাইনি বলতে পারবো না এক ঘুম দিয়ে উঠেই দেখি ফর্সা হয়ে গেছে আসলে ওদিন ছিল চাঁদনি রাত আর মেঘলা আকাশ যার ফলে মনে হয়েছে ভোর হয়েছে তা আমি চলে গেলাম যে দেখি বকুলতলায় কোনো ফুল নেই একটা দুটো
আচ্ছা
তখন আমার একটু সন্দেহ হলো দেখি আমার আগে কি কেউ এসে ফুল নিয়ে গেল কিন্তু ওই বাগানে পেট নির্ভয় ছিল সবাই বলতো এই বাগানে বাগানে পেট নিয়ে আছে
আচ্ছা
আমি কোনোদিন দেখিনি কোথাও ভেতরে ভেতরে আতঙ্ক আমার কাজ করছে কিন্তু ফুল যেহেতু পাইনি এদিক ওদিক আরো ফুটছে দেখি দু একটা আছে হঠাৎ করে আকাশ থেকে মেঘ সরে গেল মেঘ সরে যেয়ে দেখি মাঝ আকাশে চাঁদ তখন এই বুদ্ধিটা হয়েছে যে যদি ভোরই হবে চাঁদটা এই মাঝখানে থাকবে না তখন আমার শরীর কেঁপে উঠেছে তো ভোরও তো হয়নি এর মধ্যে দেখি একটা ঢিল পড়ার শব্দ
জি
বাগানের ভেতর থেকে এই রাত্রে এই গভীর রাত্রে ঢিল মারবে কেন কে মারবে এখন ওদিকে তাকিয়ে হঠাৎ করে শিমুল গাছটার ওখানে তাকিয়ে দেখি সাদা পোশাক পরা একটা মেয়ে অনেক লম্বা
আচ্ছা
চুল ঝুলে পড়েছে অনেক দূর পর্যন্ত কিন্তু আপাত মস্তক সাদা শাড়ি পরাই এরকম মনে হচ্ছে একটু খেয়াল করতেই দেখি তার একটা পা বাঁশ ঝাড়ের উপরে তখন আমার সাংঘাতিক ভয় লেগেছে এবার আমি দোয়া কালাম যা জানি পড়া শুরু করলাম এবারে দৌড়াবার চেষ্টা দেখি পা আর চলে না এখন ড্রেনটা পার হয়ে রাস্তায় পড়েই দৌড় কিন্তু স্পিড যত দিতে চাই ওই রকম আসে না কিন্তু তখন মনে হচ্ছে পেছনে আবার পেছন কে যেন দৌড়ে আসছে কিন্তু খানিকটা যেতেই ওই যখন ড্রেনটা পার হলাম তখনই দেখলাম বাস পাতার উপরে ঝরঝর করে পানির শব্দ
আচ্ছা
তো আরো এত বেশি ভয় পেয়েছিলাম যে আমি বাসায় যেয়ে আমার বারান্দায় উঠে সোজা শুয়ে পড়লাম শরীরটা শিথিল হয়ে গেল
এবং সেই সময় নিশ্চয়ই মানে অনেক ছোট ছিলেন এবং অসম্ভব ভয় পেয়েছিলেন
খুবই ভয় পেয়েছিলাম এবং এখনো বলতে গেলে আমার ওই ছবিটা জল জল করে
আচ্ছা
এখনো মনে হয় শরীরটা শিথিল হয়ে আসছে
আপনাকে অনেক ধন্যবাদ আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো আমরা আমাদের সেকেন্ড যে ঘটনা সেই ঘটনায় যাচ্ছি এবং সেখানেও আমাদের নতুন একজন অতিথি আছেন তার আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন
ধন্যবাদ আসলে আমি মামুন উত্তরা থেকে এসেছি আমি নতুন নাটক করছি বেশ কিছুদিন গ্যাপ ছিল মাঝখানে আমি বেসিক ব্যাংক লিমিটেড হেড অফ দি অডিট ডিভিশনে কাজ করছি ম্যানেজার হিসেবে দুটো ঘটনা আছে একটা আমার নিজের এবং একটা আমার বন্ধুর কোনটা আগে বললে
আমার মনে হয় যে আপনার নিজেরটা দিয়ে শুরু করেন
আমার নিজেরটা এটা 1998 সালের ঘটনা আজকে থেকে প্রায় 14 বছর আগের আমার আমি তখন সিলেট পড়েছিলাম, মানে আমি একটা বিদেশি টোবাকো কোম্পানিতে কাজ করতাম। আমার পোস্টিং ছিল রংপুর, তো আমার আন্ডারে রংপুর, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট চারটা জেলা ছিল। আমার স্টেশন ছিল হচ্ছে রংপুর, কিন্তু প্রায় আমাকে পেশাগত কারণে বাকি তিনটা ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াতে হতো এবং প্রায় রাত হয়ে যেত। তো যেটা ওর সময় প্র্যাকটিস ছিল যে বেশি রাত হয়ে গেলে ড্রাইভার ছেড়ে দিয়ে হোটেলে স্টে করা, পরদিন সকালে এসে ড্রাইভার পিক আপ করবে।
This track was downloaded from fusionbd.com.
আমি যেদিনই ঘটনা বলছি সেটা ওই দিন সৈয়দপুর শহরে আমার কাজ ছিল, অ্যাসাইনমেন্ট ছিল, কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো ওখানে আমাদের ওই প্রতিটা ওই চারটা শহরেই হোটেলে একটা নির্দিষ্ট পরিচিত থাকতো যে এখানে এসে ওই কোম্পানির অফিসাররা থাকেন। তো আমরা নিশ্চিত থাকতাম যে গেলে সিট পাবোই। আর কিন্তু ওদিন দুর্ভাগ্যজনকভাবে আমি যখন রাতে প্রায় 11:30টার দিকে ওখানে সৈয়দপুর শহরের হোটেল সম্রাট নামে একটা হোটেল ছিল, নামটা বললাম কারণ সেখানে কোনো কিছু ঘটেনি, তো ওখানে গেলাম, গিয়ে আমি দেখলাম যে কোনো সিট নাই। তখন তো একটু আমার বয়স তখন মাত্র 23 বছর, খুব একটা রোমান্টিক একটা ভাব লাগছিল, মনে হচ্ছিল যে আরো কিছুক্ষণ থাকি, মানে ভয়ের কোনো লেশ মাত্র নাই। আমার মনে হচ্ছিল যে যদি এভাবেই আরো বেশিক্ষণ থাকা যায় আমার জন্য খুব উপভোগ্য হবে, এরকম একটা ব্যাপার। তো আমি বসে আছি, বসে থাকার পরে যেহেতু একটু ভারী খাবার খাওয়া হয়েছে একটু চিন্তা করলাম হাঁটি, আমি আসলে ঘুমানোটা একটু স্বস্তিদায়ক ঘুম হবে। আমি হাঁটছি, লনটা অনেক বড়, হাঁটতে হাঁটতে আমি একটা কোনার দিকে যখন চলে এসেছি, মানে আয়তাকার একটা লন ছিল, কোনার দিকে চলে আসছি, তখন আমার মনে হলো যে ঠিক কোনাটায় একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে যেটা একটা কুয়ার মতো, পাঁচতলা যে কুয়া ওরকম, কিন্তু একটু হালকা অন্ধকার, আর ওই বাউন্ডারি দেওয়ালে ঠিক বাইরে দিয়ে রাস্তা গেছে। তখনও সময় ওখানে সোডিয়াম লাইটের প্রচলন হয়নি, নর্মাল বাল্ব যেটা সেটার আলোতে হালকা হালকা দেখা যাচ্ছে যে বেশ পুরোনো একটা কুয়া মতো। আমি কোয়ার্টার কাছে গেলাম হাঁটতে হাঁটতে, দেখলাম যে বেশ পুরোনো ভাঙাচোরা ইটের একটা, মানে আমার কোমর মন উঁচু একটা রেলিং এর মতো দিয়ে কুয়াটা ঘিরে রাখা, এবং বেশ পুরোনো কুয়াটা বোঝা যাচ্ছে কারণ ইটের উপরে শাওলা জমে গেছে, একটু পিছিল পিছিল এবং শিশির পড়ছিল বেশ ঘন, জন্য বেশ মানে ভেজাই এই জায়গাটা। আমি কিছুক্ষণ দাঁড়ালাম, এক সুগন্ধ পাচ্ছিলাম আমি ফুলের সুগন্ধের মতো, এবং আমার একটা পর্যায়ে মনে হলো যে সুগন্ধটা কুয়ার ভেতর থেকেই আসছে। আমি টুকি দিয়ে কুয়াটার মধ্যে দেখলাম, এবং আরো কিছুক্ষণ পরে আরো ভালো করে মনে হলো যে না, একেবারে নিশ্চিত যে কুয়ার ভেতর থেকে সুগন্ধটা আসছে। কিন্তু আমার মাথাটা একবার আসলো না যে কুয়ার তলা অনেক নিচে, সেখানে যদি ফুল ফুটেও থাকে এত উপরে গন্ধ আসার কথা না। আর আমি এত বেশি উঁকি দিয়ে দেখছিলাম যে পরে এখন মনে হলো আমি শিউরে উঠি, কারণ আমি প্রথমত সাঁতার জানি না, আর দ্বিতীয়ত আমার একটা উচ্চতা শিখে যাচ্ছে, আমি উপর থেকে নিচে তাকাতে পারি না, কারণ জন্য আমি ছাদের রেলিং টেনে বসি না সাধারণত। ওই সময় আমার কি হয়েছিল আমি জানি না, আমি ওই কুয়ার উপরে বসলাম, বসে আমার বেশ ভালো লাগছিল, মানে আমি প্রতিটা মুহূর্তে উপভোগ করছি এরকম একটা ব্যাপার। তো একটা পর্যায়ে আমার মানে বিভিন্ন ধরনের চিন্তা আসতে লাগলো, এবং মনে হলো যে কুয়ার ভিতরে কি আছে যদি একটু দেখতে পারতাম, যদি একটু নেমে দেখতে পারতাম এরকম। এবং এটা মানে আমি যখন সচেতন ভাবে চিন্তা করছিলাম তাও না, মানে আমার চিন্তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই এরকম একটা ভাব মনে হচ্ছিল। এবং এক একটা সময় পরে, আমি ঠিক সময়টা বলতে পারবো না, মনে হচ্ছিল যে কুয়ার অনেক গভীর থেকে একটা শব্দ আসছে, সেটা হচ্ছে যে খুব বড় কোনো পাখি যদি ডানা ঝাপটায়, এরকম একটা পতপত ধরনের একটা শব্দ আমি পাচ্ছি অনেক গভীর থেকে। তারপরে আমার আসলে এখন যতটুকু মনে পড়ে যে বেশ কিছুক্ষণ পরে আমার যখন আমার সেন্স ব্যাক হলো, আমি যখন নিজেকে ফিরে পেলাম, আমি দেখলাম যে আমার একটা পা কুয়ার দেয়ালের বাইরে, একটা পা দেয়াল পার হয়ে ভেতরের দিকে, এবং আমার দুটা হাত রেলিং এর উপরে দিয়ে আমি ঝুঁকে আছি, মানে আমি লাফ দিতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার।
আচ্ছা,
ওই মুহূর্তে আমি সম্পৃক্তি ফিরে পাই এবং আমি চিন্তা করি যে আমি কি করছি। এই চিন্তা করার মুহূর্তে আমার সারা শরীর একেবারে শক্ত হয়ে যায় এবং আমি জাস্ট অসহায়ের মতো আমি তাকাই যে আমার যে বেডরুম বা যে থাকার জায়গাটা সেটা এখান থেকে কত দূরে, আমি কত দ্রুততম সময় সেখানে পৌঁছাতে পারবো, মাঠটা কিভাবে ক্রস করবো, এরপরে আমি কিভাবে জুয়েটুল ক্রস করে এসেছিলাম রাতের বেলা, সেটা আমার এখন মনে নেই, মনে না থাকাই ভালো। তো ঘটনা এখানে শেষ না, পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম আর ড্রাইভারের ডাকে, তো ড্রাইভারকে বললাম যে তুমি গাড়ি ধোয়ামাছা করো, আমি আসছি, রেডি হয়ে আসছি। তারপরে আমি রেডি হয়ে নাস্তা করে ডিস্ট্রিবিউটর সাহেবের বাসাতে নাস্তা করে আমি লনে এসে আমি মনে মনে একটু চেক করতে চাইলাম যে রাতে আসলে কি ঘটেছিল।
আচ্ছা,
আমি যখন ওই কুয়াটা যেখানে ওই জায়গাটাতে ওই জায়গাটাতে একটু সামান্য দূরে থেকে আমি অবাকই হয়ে গেলাম যে ওখানে আমি কোনো কুয়া দেখতে পাচ্ছি না, তার বদলে ওখানে যেটা আছে যে একটু মাটি উঁচু হয়ে যাওয়া এবং ঝোপঝাড়, মানে অনেকদিন কোথাও কেউ হাঁটাচলা না করলে, পরিষ্কার না করলে আগাছা জমে যেরকম অবস্থা হয়ে যায়, ঠিক ওরকম একটা অবস্থা, এবং ওখানে আদৌ মাটি নাকি পানি নাকি কাদা কিছু বোঝা যাচ্ছে না।
আচ্ছা,
আমি ধীরে ধীরে ওদিকে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে আমার ড্রাইভার, ওর নাম ছিল ইদ্রিস, ও আমাকে ডাক দিল যে স্যার কই যান। আমি বললাম যে সামনে কি তুলসি মতো দেখা যাচ্ছে, দেখে আসি। তো তারপরে সৈকত থেকে রংপুর যখন আসছি রাস্তাতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বেশ বলো তো কি তুমি ওভাবে আমাকে ডাকলে কেন, আর সাপ থাকলে আমি তো দেখতে পেতামি, আমি তো দৌড়ে সরে আসতাম, তুমি মনে হচ্ছিল যে তুমি আমাকে যেতে দিতেই চাচ্ছ না, ঘটনাটা কি? তো বললো যে স্যার কিছু মনে করবেন না, আমি ছোট মুখে একটা বড় কথা বলি যে এখানে তো আমি অনেকদিন চাকরি করি, সৈয়দপুরে আমি অনেক আগে থেকে আছি।
আচ্ছা
স্যার, এই যে ফ্যামিলি যেটা, এটা স্যার এই 71 সালে এখানে অনেক মুক্তিযোদ্ধা বাঙালি যারা ছিল এদেরকে স্যার একটা টর্চার ক্যাম্প মতো ছিল, এবং যারা মারা যেত এখানে একটা কুয়া ছিল, কুয়াতে তাদের ডেড বডিগুলো ফেলে দিত। এরপর থেকে স্যার এই আমাদের আগের অনেক স্যার এখানে ভয়টাই পাইছে, এই জন্য আমি আপনাকে নিষেধ করতে সঙ্গে দিতে যাবেন না, আপনার ভাগ্য ভালো আপনি কোনো ভয় পান নি। তা আমি ওকে কিছু বলিনি। তো এটা ধরেন সেই 98 সালের ঘটনার পরে আমি ওই কোম্পানিতে বেশি দিন ছিলাম না, আমি পড়াশোনার জন্য আবারও ঢাকা ব্যাক করি। তো এই জিনিসটা আমি আসলে ঠিক মেলাতে পারিনি, এবং এখন আমি জাস্ট আর একটা মিনিট সময় নেবো আপনার, যে হ্যালুসিনেশন দিয়ে যদি ব্যাখ্যা করতে যাই, হ্যালুসিনেশনের ব্যাপারে আমি নিজের আগ্রহের কারণে একটু পড়াশোনা করি, তো আমি জানি যে হ্যালুসিনেশন করার অনেকগুলো প্রিকন্ডিশন আছে। এটা আপনার মানে বৃষ্টি ঘটিত হতে পারে, শ্রবণ ঘটিত হতে পারে, এবং গন্ধেরও হ্যালুসিনেশন হতে পারে, বা এগুলো কম্বিনেশন হতে পারে। কিন্তু সেক্ষেত্রে একটা খুব প্রাইমারি প্রিকন্ডিশন হচ্ছে যে আপনার আগে থেকে জিনিসটা সম্বন্ধে ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনি হ্যালুসিনেট করবেন না। তো আমার ক্ষেত্রে কিন্তু এটা কোনো সম্ভাবনাই নাই, কারণ আমি আমার জানার কথাই না যে ওখানে কোনো একটা কুয়া ছিল, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, আমি কিন্তু ইটের স্ট্রাকচারটা যে শুধু হাত দিয়ে ধরেছিলাম তা না, আমি ওর উপর উঠে বসেও
ছিলাম।
তো এই জিনিসটা আসলে আমি মানে কোনো যুক্তি দিয়েই এই গত 10 বছরে আমি এটা কোনো ব্যাখ্যা পাইনি।
আপনাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে এবং সেই SMS গুলো আমরা পড়ে ফেলতে চাইতাম। জিল আমাদের SMS করেছেন মাদারীপুর থেকে এবং তিনি বলছেন যে আমি ও দুইজন কাজিন মিলে ভোটাসন শুনছি। এছাড়া আমাদেরকে সীমা টঙ্গি থেকে SMS করেছেন, তিনি বলছেন যে আমি অনেক SMS দিই কিন্তু আপনি আমার SMS পড়েন না, আজকে SMS পড়ে ফেললাম। মাসুম লিখেছেন যে মিরপুর থেকে এবং তিনি রেগুলার ভোটাসন শোনেন এবং তিনি আজকে একটা একা একটা ঘরে ভোটাসন শুনছেন। সাদিয়া আমাদের SMS করেছেন, তারা তিনজন ফ্রেন্ড মিলে ভোটাসন শুনছেন। এবং আমাদেরকে রিমন উত্তরা থেকে উত্তরা আজিম থেকে SMS করেছেন, তারা 20 বন্ধু মিলে একসাথে ভোটাসন শুনছেন এবং আজকের ঘটনাগুলো তাদের কাছে খুব ভালো লাগছে। আমি আরো একবার থ্যাংক জানাচ্ছি যে সমস্ত অতিথিরা, সম্মানিত অতিথিরা যারা এসছেন আমাদের স্টুডিওতে এবং আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নেই। আসলে তারা যখন ভালো ঘটনা উপহার দেন আপনাদেরকে, তখন আপনাদের সবার ভালো লাগে। সো এই ক্রেডিটটা পুরোপুরি তাদের। সজীব এস এম এস করেছেন তাজমহল রোড থেকে এবং তার একটা ঘটনা রয়েছে, ভয়ঙ্কর ঘটনা, সেই ঘটনাটি তিনি আমাদের জানতে চান। আমি বলবো যে আপনি অবশ্যই আমাদেরকে এই ঘটনাটি ইমেইলের মাধ্যমে জানান, ভূত এফ এম এট দ্য রেট রেডিওফুর্তি ডট এফ এম হচ্ছে অ্যাড্রেস, এবং আপনাকে এই অ্যাড্রেসে ঘটনা পাঠাতে হবে ভূত এফ এম, আমি স্পেলিংটা বলছি BHWTFM অ্যাট দ্য রেট RADIOFORTI.FM, এখানে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই আপনার ঘটনাটি উল্লেখ করে পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন যে আপনি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে চান কিনা, নাকি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আর সেই সাথে কেউ প্লিজ এমন কোনো এস এম এস করবেন না যে, মানে এমন কোনো ইমেল করবেন না যে ইমেলে শুধুমাত্র আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে লেখা আছে আমি আসতে চাই, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আপনার ঘটনাটি যদি না জানি তাহলে সেই ঘটনাটি কেমন, সেটা কারো ভালো লাগবে কিনা আমাদের বোঝার কোনো উপায় থাকে না। সো যাই হোক না কেন, ঘটনা অবশ্যই সঙ্গে থাকতে হবে। মাইকেল প্রীতম আমাদের বরিশাল থেকে এস এম এস করেছেন এবং বলছেন যে রাসুল ভাই, আমরা দুইজন, আমি এবং আমার বন্ধু ভূত এফ এম শুনছি। সোহাগ কল্যাণপুর থেকে এস এম এস করেছেন, রাসুল ভাই আজকের ঘটনাগুলো অসম হচ্ছে এবং লাইট অফ করে তিনি শুনছেন, খুবই ভয় লাগছে। তুলি, দিশা, বিপাশা, জেসমিন রাজশাহী গভর্নমেন্ট ওমেন কলেজ হোস্টেল থেকে লিখেছেন, তারা খুব মন দিয়ে ভূত এফ এম শুনছেন। ওকে, সেতু আমাদের পাকশি পাবনা থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আজকের দুইটি কাহিনী অনেক বেশি ভালো লেগেছে তাদের কাছে। আলামিন লিখেছেন, আজকের ঘটনাগুলো শুনতে খুবই ভয় লাগছে। শান্তি বিজয় চাকমা তিনি লিখেছেন, আমি এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার জন্য আসছি, আমি একটা ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে চাই, ভূত এফ এম ডট এফ এম আপনার ইমেলটি পাঠিয়ে দেন এই অ্যাড্রেসে। ঈশিতা এবং পপি আমাদের লিখেছেন ময়মনসিংহ থেকে যে তারা আমাদেরকে শুনছেন এবং তিনি বলছেন হরিবল নাইট এবং তারা অনেক 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 এনজয় করছেন। আপনি যদি ইমেল পাঠাতে চান, আপনি যদি এস এম এস পাঠাতে চান, তাহলে অবশ্যই এখনো দেখছি অনেকে সাউটিস এস এম এস পাঠাচ্ছেন, সেটা দেখতে পাচ্ছি আমি অবশ্য। তো আপনাকে যেটা করতে হবে সেটা সাউটির জায়গায় ফুর্তি লিখতে হবে, আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করতে হবে এফ ও ও আর টি আই, এটা হচ্ছে ফুর্তি, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দেবেন 9840 নাম্বারে। আমারই বলতে অনেকটা বেঁধে যাচ্ছে, সুতরাং আপনাদের ভুল হতেই পারে, বাট এখন থেকে ফুর্তি লিখে তারপরে নাম লিখে তারপরে আপনার এস এম এসটি পাঠাতে হবে, ঠিক আগের নিয়মেই, শুধুমাত্র সাউটির জায়গায় ফুর্তি। আমাকে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরেই ফিরে আসবো আবারও। সো আমাদের সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফ্রি। ঘড়িতে সময় ঠিক রাত 12:30, আমি রাস্তা রাখির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর সুন্দর এই রাতে, অর্থাৎ শীতের রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি শীতের রাতে ঘরের মধ্যে যুবুথুবু হয়ে বসে ভূত এফ এম শুনতে আপনাদের অনেক 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 বেশি ভালো লাগছে, অনেক এনজয় করছেন, সেটাই আশা করব। আমরা চলে যাচ্ছি যেমন কথা তেমন কাজ, চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনি প্লিজ আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করবেন।
জি, ধন্যবাদ রাসেল ভাই, আমি আসাদুজ্জামান নবীন, আমি এসেছি বনশ্রী থেকে।
ওকে,
আমি এখন ঘটনায় চলে যাই।
জি প্লিজ।
জি, এই ঘটনাটা ঘটেছে, আমি যেটা শুনেছি আমার মায়ের মুখ থেকে, এটা ঘটেছে আমার নানা বাড়িতে এবং নানার যে বাবা ছিলেন উনি পটুয়া, এই ঘটনাটা যেখানে সেটা হচ্ছে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় এবং আন্ধারমানিক নদীর তীরবর্তী অঞ্চলে। তো উনি ছিলেন ওই অঞ্চলের একজন ভূপতি এবং খুব একটু লোভী মানুষ ছিলেন।
আচ্ছা, আপনি কোন সময়ের ঘটনা শুনছি তাও সালটা বলা যায়?
সালটা আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এটা হতে পারে 90-100 বছর আগে।
আচ্ছা, ওকে ফাইন, তাহলে চলবে।
তো তখনকার দিনে তিনি তার তিন সন্তান ছিল, অর্থাৎ আমার নানা ভাই এবং তার বড় দুই ভাই। তো আমাদের নানা বাড়ির যে পুকুরটা, মানে আমাদের নানা বাড়ির ঠিক দক্ষিণ পাশে যে পুকুরটা আছে তার উত্তর পশ্চিম কোণে পুকুর কাটার সময় তিনি একটা হার খুঁজে পায়। সেটা আম্মুর ভাষ্য মতে প্রায় 22-23 হাত লম্বা, কবজি সহ কনুই পর্যন্ত একটা মানুষের হার সে খুঁজে পায় এবং হাড়ের নিচে ঠিক কলসির ভেতরে একটা কলসি খুঁজে পাই পিতলে, এবং তার ভেতরে কিছু স্বর্ণের বার পাওয়া যায়, এবং তার আশেপাশে একটি সাপ ঘুরতে থাকে। তো সেটা কেউই তুলতে পারেনি তখন। তো এর ওই রাতেই আমার যে আম্মুর দাদা অর্থাৎ নানার বাবা, উনি স্বপ্নে দেখলেন যে কেউ একজন তাকে বলছে যে তুমি যদি এই কলসিটি উঠাতে চাও তাহলে তোমার বড় দুই সন্তানকে দিয়ে দিতে হবে, অর্থাৎ তাদেরকে কোরবানি করতে হবে, এরকম
তাদেরকে বিসর্জন দিতে হবে।
তো তিনি লোভী ছিলেন, যেহেতু স্বর্ণের লোভে তিনি স্বপ্নের ভেতরে হ্যাঁ বলে দেন, সম্মতি সূচক উত্তর দেন। তো তিনি এরপরে সকাল পরের দিন সকালবেলা তার এই ধরনের ঘটনা কোনো কিছুই মনে থাকে না। তিনি শখের বসে মাছ ধরতেন, তো নদীতে চলে যান এবং নৌকোতে বসে তিনি ছিপ ফেলে মাছ ধরতে থাকেন। তো কিছুক্ষণ পরে দেখলেন যে একটি সাপ এসে তার নৌকোর গলুয়ের উপরে বসে আছে এবং তাকে খুব দেখছে আর কি, তার দিকে তাকিয়ে আছে। তো কিছুক্ষণ পরে সাপটি পাশ কাটিয়ে চলে যায়।
ওকে,
তো তিনি হঠাৎ করে কিছু একটা করতে পারেন এবং দৌড়ে বাড়ির দিকে চলে যান। বাড়ির দিকে বাড়ির পশ্চিমে একটি বড়ই গাছ আছে আমাদের, তো ওখানে গিয়ে দেখতে পান বড় গাছের নিচে তার যে বড় দুই সন্তান তারা নিথর দেহে পড়ে আছে, এবং তাদেরকে রেখে মনে হচ্ছে যে তারা এই পৃথিবীতে অর্থাৎ মারা গেছে। তুমি সামনে কাছে গিয়ে নিশ্চিত হন যে এটা সাপের কামড়ে মারা গেছে, এবং এরপরে তিনি তাদেরকে দাফন কার্য শেষ করে সবকিছু তিন চার দিন যাওয়ার পরে ওই কলসির কাছে যান এবং দেখেন যে সাপটি আর ওখানে নেই। তো উনি নীতি অর্থাৎ যেটা প্রচলিত তখনকার আইন, সেই অনুযায়ী ওই স্বর্ণের বারটা উপরে স্বর্ণের বারটার পাশে রেখে বাকি স্বর্ণগুলো নিয়ে আসেন, এবং সেই স্বর্ণগুলো অনেকগুলি খরচ হয়ে গেছে, বাট এখনো আমি আমার ছোট মামির হাতে ওই স্বর্ণের বারের তৈরি বালা দেখি।
তার মানে আপনাদের ফ্যামিলির সবাই এই ঘটনাটি জানে এবং বহুদিন থেকে এই ঘটনাটা আপনারা শুনে আসছেন।
শুনে আসছি।
আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা জানানোর জন্য।
This track was downloaded from fusionbd.com.
এবং আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে যারা শুনছেন এই মুহূর্তে। আমি চলে যাচ্ছি কিছু এসএমএস এ, এবং আমাকে রূপম এসএমএস করেছেন, রূপম আনোয়ার, নাজমুল, রাশেদ একসঙ্গে তারা ভোট আসান শুনছেন। দীপ লিখেছে, জাসুল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে অ্যাজ ইউ নো। আর সেই সাথে তিনি লিখেছেন যে আমার সাথে রাশিক, শোভন, পান্না, ইনাম, জনি সবাই মিলে তারা পান্থপথ থেকে বাসার ছাদে বসে ভোট আসান শুনছেন। প্রান্ত আমাদের এসএমএস করেছেন এবং তিনি আমাদেরকে এসএমএস করে জানিয়েছে যে তার ভূতাসনটা অনেক বেশি ভালো লাগে, এবং তিনি যা করতে হয় ভূতাসন কেনার জন্য যে ধরনের সিম কিনতে হয়, যা করতে হয় সবকিছুই তিনি করেছেন, সেটা তিনি জানিয়েছেন আর কি। তনিমা আমাদের লিখেছেন সাভার থেকে, ভাইয়া আমি তনিমা এবং আমার ফ্রেন্ড রাজু একসাথে আপনাদেরকে শুনছি অ্যান্ড খুব ভয় পাচ্ছি। এছাড়াও যারা এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, মিথু গাজীপুর থেকে, জাহিদ নরসিংহ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও নাসরিন ময়মনসিংহ থেকে, তিনি আব্বু আম্মু সবাইকে নিয়ে ভূতাসন শুনছেন এবং আজকের শো তার কাছে অসম লাগছে। এটা পুরোপুরি আমাদের গেস্টদের ক্রেডিট যারা আজকে এখানে এসছেন এবং এত রাত্রে এত কষ্ট করে আপনাদেরকে ঘটনাগুলো জানাতে এসছেন, তাদের এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে এসছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন জেসমি চাকমা মিরপুর থেকে এবং তিনিও তার কাজিন একসাথে ভূতাসন শুনছেন, খুব ভালো লাগছে লিখেছেন। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন কান্তা যশোর থেকে এবং তিনি ভূতাসন শুনছেন। আর সেই সাথে আমাদের এসএমএস করেছেন পার্থ এবং আমাদেরকে এসএমএস করেছেন ফয়সাল মাহবুব, এসএমএস করেছেন আমাদেরকে রায়হান মিরপুর থেকে, নাজমুল আমাদেরকে এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন মাহি বরিশাল থেকে, রাফি এসএমএস করেছেন আমাদেরকে, প্রসঙ্গে ঢাকা নবাবগঞ্জ থেকে এসএমএস করেছেন, এছাড়াও ইশাদ নরসিংহী থেকে, এম কে কামরুল অ্যান্ড আসগর তার দুই বন্ধু মিলে ভূতাসন শুনছেন জানিয়েছেন, মিল্টন নরসিংহী দাসপাড়া থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন রুমন রাজশাহী থেকে, এছাড়াও পলাশ আমাদের চট্টগ্রাম আগ্রাবাদ থেকে এসএমএস করেছেন, রফিক আমাদেরকে মধুপুর টাঙ্গাইল থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের ওয়ালিদ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FOOR TI 40 স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমরা আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার। আপনার নামটা একবার প্লিজ বলবেন এবং তারপর আপনার কথা।
আমি শেখ আব্দুর রাজ্জাক।
জি,
আমি বেসিক ব্যাংকের ডিসিপ্লিন।
ওকে,
আমার বাড়ি খুলনায়।
জি,
আগেই বলেছি তো, বসুপাড়া একটা এলাকার নাম, পশ্চিম বানিয়া খামাক।
জি,
তো যেটা বসুপাড়া মেন রোড ওইটা চলে গেছে আপনার বাসতলা দিয়ে বেরিয়ে খুলনা সাতক্ষীরা যেটা রোড জল্লামারির কাছাকাছি, ওটাকে বলা হতো তখন সুড়িমারা, সুড়িমারা দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু যাওয়ার পথে মীরের বাসবাগান বাঁদিকে, ডান দিকে পাগলের ভিটে, আর হাকিম সর্দারের বিশাল বাসবাগান, বিশাল সেটা। ওইখানে দুপুরের দিকে ভয় কেউ যেত না, রাত্রে প্রশ্নই আসে না। তো মোড়বাড়ির আলা ছিল আমার বন্ধু, ও একদিন ওই যে ইটের যে ভাটাটা ওইখানে কলই সিম হয়, তো ধান কেটে নেওয়ার পরে ওই যে নাড়াটা কিছু ছিল, ওই নাড়ায় আগুন ধরিয়ে দিয়ে কলই সিম ছিঁড়ে এনে পুড়িয়ে আমাকে বলো দেখ, খেয়ে দেখ কি মজা। ওই তো খেতে খেতে ও তখন অনেক ঘটনা বললো, তো সেগুলো খুব ভয়াবহ। এই ঘটনা আমার আর এক বন্ধু ছিল মকসেদ নাম, সে এখন যশোরে থাকে, বিমা থেকে সে রিটায়ার করে গেছে। তো ও আবার ঘুঘু ফাঁদ পেতে ধরত। তো ওইখানে যেহেতু হাকিম সর্দারের বাসবাগানে অনেক ঘুঘু ছিল, তো ওই ভিটে আসত ঘুঘু দুপুরবেলা, ওই ঘুঘুর যে ধরার যে ফাঁদ,
হ্যাঁ,
ওর একটা পোষা ঘুঘু ছিল, ওটাকে ওই খাঁচায় রেখে বেশ উঁচু করে তুলে দিত একটা পর একটা পাইপের মতো বাঁশের কুঞ্চি দিয়ে করা। ওই ঘুঘুটা আমরা দূরে বসে থাকতাম, তো ওই ঘুঘুরা ডাকতো কুকু করে। একটু পরে একটা ঘুঘু ওর ডাক শুনে ওর সাথে ফ্রেন্ডশিপ করার জন্য এসে যেই বসত, এমন কায়দা করে ওই একটা একদিকে ঝাঁপ তোলা থাকতো, ও বসার সাথে সাথে ওটা পড়ে যেত, পড়ে গেলে আমরা যে ধরে আনতাম, নামিয়ে আনতাম। ওই সময় সে বলছে যে জানিস এই তাল গাছে কিন্তু ভূত আছে। তাই বললাম কেমন, তো বলে শোন, এক ওই আমাদের ওই ইংরেজদের বাড়ির কাছাকাছি ওই কোনায় দিয়ে সোজা তাকিয়ে দেখলে একবার বাগান পর্যন্ত দেখা যায়, আর আরেকটু এগিয়ে গেলে বাদিকে আগমকুরের বাসবাগান, একটু এগিয়ে গেলেই ডান দিকে ওই তাল গাছটা চোখে পড়ত। এখন অবশ্য সব নাই।
আচ্ছা,
এটা 64-65 এরকম সময়ের ব্যাপার ঘটনা। তো যাই হোক, বল কি, একদিন আমরা ওরকম গান শুনে আসছি, বলছে যে গান শুনে আসছি, ওখানে আসলে ভয় লেগে গেছে ওদের, ওরা শুনে যে এখানে ভূত আছে। তো বলছি একটু গান খাড়া করে শুনি, যে খট 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 করে ঘোড়ার পায়ের শব্দ। ওরা তখন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যেয়ে পশ্চিম দিকটা তাকিয়ে দেখে হাকিম সর্দারের বাসবাগানের উপর দিয়ে সোজা ঘোড়াটা চলে আসছে। কিন্তু ওখানে তো বেড়া দেয়া, তো বেড়ার উপর দিয়ে কেমন করে এই ঘোড়া আসে, ওদের গা তখন কাটা দিয়ে উঠছে। বলছি ঘোড়াটা আসছে এদিকে, এসে রাস্তায় এসেই সোজা আবার কোলের ভিতর ইটে ভাটা, ইটের একটা পাজা দেয়া ছিল ওখানে, ইট পোড়ানো শেষ, এখনো ভাঙেনি, তো এই আগুন নেই, তো ওইখান দিয়ে সোজা তাল গাছের দিকে চলে যাচ্ছে। ও বলেছি যে যখন যাচ্ছে ওই ড্রেনটা পার হয়ে গেছে, তখন তাকিয়ে দেখি ঘোড়ার পিঠে যে সইস বলে আমাদের ওকে, যে লোকটি বসা, তার মাথা নাই। ওদের তখন পিলে চমকে যাওয়ার ব্যাপারে, বলছি মাথা নেই তো নেই, আরো কাছে খেয়াল করে দেখি রক্ত ঝরে ঝরে পড়ছে, রক্ত সারা গা দিয়ে। ওদের তখন তো সমস্ত শরীর শিথিল হয়ে গেছে। বলে কি, ওই তো সোজা টক টক করে ঘোড়াটা তাল গাছের গোড়ায় যেতে না যেতেই ওই লোকটা লাফিয়ে পড়লো, এবং লাফিয়ে পড়ে তাল গাছে উঠে যাচ্ছে এবং পা উপরের দিকে দিয়ে উঠছে।
আচ্ছা,
ওরা বলে কি তখন ওরা দুজন দিল ভোঁ দৌড়, দৌড়ে আর ওই মল্লিক বাড়ি পর্যন্ত আসতে পারে নাই, তার আগেই ওদের জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা।
আচ্ছা,
তো এইটা আমার আগেও নাড়া দেয়।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ, এবং অনেক সুন্দর উপস্থাপন করার জন্য, অনেক সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই চমৎকার ঘটনাটি। আমরা দেখতে পাচ্ছি আরো এস এম এস চলে এসেছে আমাদের কাছে। কাব্য এস এম এস করেছেন এবং কাব্য এস এম এস করেছেন ময়মন সিং ভালুকা থেকে, এবং তিনি বলছেন যে ভূতের সঙ্গে ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। রানা রাজশাহী থেকে এস এম এস করেছেন, লিখেছেন খুব ভালো লাগছে। আমাদেরকে শুভ বণিক এস এম এস করেছেন চট্টগ্রাম থেকে, এবং তিনি বলছেন যে ভূত আসাম যদি উইকে দুই দিন হতো তাহলে ভালো হতো। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে আপনাদের কাছে ভালো ঘটনা পাই, যে এক উইকে হচ্ছে না সে এত বেশি ভালো ভালো ঘটনা আপনাদের কাছ থেকে পাচ্ছি, ডেফিনেটলি আমরা সেটা দুই উইকে দুই দিন হতেই পারে সেটা। তবে সেটা সত্যি কথা যে অনেকেই দেখা যায় যে অনেক ঘটনার পরে অনেকে হয়তো আগে হয়ে গেছে এরকম ঘটনা অনেক সময় রিপিট করেন আমাদেরকে, সেই রিপিট যদি যদি কমিয়ে ফেলা যায় এবং যদি আপনারা নতুন নতুন ঘটনা পাঠাতে পারেন তাহলে আমরা একদম রেডি হয়ে আছি সেটা দুই দিন সম্প্রচার করার জন্য, কোনো সমস্যা নেই। হাসান আমাদের লিখেছেন, তিনি রাজশাহী থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে তিনি এবং তার ফ্রেন্ড একসাথে ভূত আসাম শুনছেন। আজাদ আমাদের এস এম এস করছেন ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি আমাদের নিয়মিত শ্রোতা, তাই লিখেছেন আমাদেরকে এস এম এস করছেন। জিনিয়া দিদার জাহিদ হিরা জামান আমাদেরকে এস এম এস করেছেন রুমেন যশোর থেকে, এবং আমাদেরকে এস এম এস করেছেন রিদওয়ান আহমেদ চাপাই নবাবগঞ্জ থেকে। এছাড়াও ওয়ালিদ আমাদেরকে বয়রা খুলনা থেকে এস এম এস করেছেন। এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন সোহেল রামপুরা থেকে। ইয়াসমিন আমাদের এস এম এস করেছেন, ইয়াসমিন রাশেদ রায়েরবাগ ঢাকা থেকে। এছাড়াও নবীন আমাদের এস এম এস করেছেন আমাদেরকে রিঙ্কু নাখালপাড়া থেকে। জীবন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন তৃষা, এস এম এস করেছেন আমাদেরকে সাকিব। এছাড়াও আমাদের আরও অনেকে এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন FOORTI 40 স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর সেই সাথে যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, আপনার জীবনের সবচাইতে সেরা ঘটনাটি পাঠাতে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাকে মনে রাখতে হবে বা লিখে ফেলতে হবে, সেটি হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radio40.fm, নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিন এই অ্যাড্রেসে। আমরা চলে আসি আবার পরবর্তী আমাদের অতিথির কাছে, এবং তিনি সেকেন্ড অতিথি হিসেবে তার ঘটনা শুনিয়েছিলেন, তিনি আবারও ফিরে এসেছেন। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন।
ধন্যবাদ রাসুল ভাই, আমি মামুন উত্তরা থেকে এসেছি। আমি এখন যে ঘটনাটা বলবো এটা আমার নিজের না, এটা আমার খুবই ঘনিষ্ঠ একজন বন্ধু আব্দুল সামাদ আজাদ, ওর ঘটনা ওর মায়ের সাথে। তবে ও ছিল স্পটে কিন্তু ওর কিছু মনে নেই, কারণ তখন এতই ছোট। ঘটনার সময়কাল হচ্ছে 1972 সাল, স্থান হচ্ছে পাকিস্তানের বালুচিস্তান। আমি ঘটনাটা শুনেছি 2002 সালে, আজাদ আমার সাথে আইবি হোস্টেলে থাকতো, আমার রুমে থাকতো 507 সেকেন্ড ব্লকে। ও আমাকে বলেছিল, আমার সাথে আরো অনেক বন্ধু আমার ক্লাসমেট তারা শুনেছিল জিনিসটা। তো ব্যাপারটা এরকম যে আজাদের বাবা উনি ছিলেন পাকিস্তান এয়ারফোর্সের একজন অফিসার, যারা আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধে যোগ দিতে পারেননি, পালিয়ে আসতে পারেননি, অথচ পাকিস্তানের প্রতি আনুগত্য স্বীকার করেননি। ওই সময় ওখানকার আটকে পড়ে যে অফিসাররা তাদের সাথে একটা ট্রিটমেন্ট করা হয়েছিল যে তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল। এবং 1972 সালে ওই সময় ব্যাপারটা এরকম ছিল যে তাদের কোর্ট মার্শাল করা হচ্ছিল, তো আজাদের বাবাকে আলাদা রাখা হয়েছিল। আর ওদের ফ্যামিলিটা ছিল হচ্ছে মানে বাকি সমস্ত অফিসারদের ফ্যামিলি যেখানে সেখানেই বালুচিস্তানের একটা মোটামুটি নিরিবিলি এলাকা, প্রোটেক্টেড এরিয়া, সেখানে ঘটনাটা ঘটে। আজাদ তখন খুবই ছোট, আর ওই ঘটনার সময় ওরা তিন ভাই বোন ছিল, ওর মা ছিলেন, আর ওদের একজন মেড সার্ভেন্ট ছিলেন, সে বালুচ। তো একদিন রাতে ঘুমানোর সময় ঘটনা, ওর কিছুই মনে নেই, ওর মার কাছ থেকে শুনেছে জিনিসটা, আমি ওর কাছ থেকে শুনেছি 2002 সালে। এবং আগে একটু বলে রাখি যে ঘটনাটা যে খুব ভয়ঙ্কর তা না, কিন্তু শুনে আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল। এবং আমি 2002 সালে শোনার পরে মানে আজকে থেকে প্রায় 10 বছর আগে আমি এটা শুনেছি, এরপরে আমি এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছি যে এরকম কি হতে পারে কিনা। আমি কিছুটা ব্যাখ্যা পেয়েছি, যেটা আমি ঘটনাটা শেষ হলে এক লাইনে বলে দেবো। তো ব্যাপারটা এরকম যে রাতে সবাই ঘুমাতে যাচ্ছে, ওরা তিন ভাই বোন ঘুমিয়ে পড়েছে অলরেডি, ওর মা ঘুমাতে যাবে, মেড সার্ভেন্টকে বললো যে মশারিটা নিয়ে আয়। মশারিটা ছিল ওরা যেখানে ঘুমিয়েছে তার থেকে একটু দূরে, তো মেড সার্ভেন্ট গিয়েছে কিন্তু অনেকক্ষণ কোনো সারা শব্দ নেই, আসছে না। তো মা বারবার বলছে যে মশারি নিয়ে আয়, এটা মশা কামাচ্ছে, এরকম বারবার বলছে কিন্তু আসছেই না। একটা পর্যায়ে গিয়ে ওর মা জোরে জোরে বলছে যে কি হলো, আনছিস না কেন এখনো? তখন মেড সার্ভেন্ট উর্দুতে উত্তর দিল যে মশারি আসছে না। তো মা বললো আসছে না মানে? তোর যে মশারি আমি আনার চেষ্টা করছি কিন্তু মশারিটা আসছে না। তোর মা তখন একটু রেগে গেলেন, রেগে গিয়ে উঠে দেখলেন যে ওই সার্ভেন্ট যে কাজটা করছে তখন যে ওই ওয়ার্ড্রবের যে রাস্তা খুলে মশারিটা টান দিয়ে নিয়ে আসছে সামনের দিকে, কিন্তু ছেড়ে দেওয়ার মতো মশারিটা আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন রাবারের কিছুর সাথে আটকানো, টান দিলে আবার চলে যাচ্ছে। তোর মা প্রথম দেখা যেটা সন্দেহ করলেন যে তখনকার মশারিতে এরকম এখনকার মতো সিনথেটিক নেটে ছিল না, সুতি ছিল, স্রোত ইলেকট্রিকে বেঁধে যাওয়া খুব স্বাভাবিক। তিনি ভাবলেন যে হয়তো দেরাজের পিছনে যে পার্টিশনটা সেখানে কোনো পেরেকে বা কোথাও বেঁধে আছে, টান দিলার জন্য আসছে না। তিনি বললেন যে ভালো করে টান, চলে আসবে, বেশি সব ছেড়ে ফেলিস না, ভালো করে টান। তো সে টানলো এবং ওর মা খেয়াল করলেন যে মানে খুবই অ্যাবনর্মালি অ্যাবনর্মালি ওটা আবার রিটার্ন হয়ে যাচ্ছে, বাউন্স ব্যাক করছে। তখন ওর মা একটু কিছু একটা সন্দেহ করলেন, বললেন যে তুই সর আমি দেখি। তারপরে ওর মা হাত দিয়ে ধরলেন জিনিসটা, এবং আজাদের ভাষ্য মতে, আমার বন্ধুর ভাষ্য মতে, ওর মা যেটা ফিল করলেন যে মশারিটা ওর মায়ের ভাষায় যে আগুনের থেকেও বেশি গরম। মানে উনি যদি আর আধা সেকেন্ড ধরে রাখতেন ওনার হাতে হাতে ফস্ট পড়ে যেত, কিন্তু মেয়ের সার্ভেন্টের হাতে গরম লাগেনি, ওর মা হাত দিয়ে ধরার মাত্রই ভীষণ গরম লেগেছে জিনিসটা। তো মা যা বসে বুঝে ফেললেন, কাউকে কিছু না বলে মেয়ের সার্ভেন্টকে বললেন বেলাসটা বন্ধ করতে, বন্ধ করলো। তারপরে সর ঘরে এসে দুই বাচ্চাকে কোলে নিলেন, দুটোই ঘুমিয়েছিল, আর কম্পারেটিভলি বড় যেটা সিনিয়র মস্তি যে বাচ্চাটা, ওই মেয়ের সার্ভেন্টকে বলেন যে ওকে নিয়ে আয় আমার সাথে সাথে। তো ওই তিনজন ওই চারজন মানুষ মেয়ের সার্ভেন্ট সহ পাঁচজন ওরা বেরিয়ে এসে পাশেই যে কোয়ার্টার যে ব্যারাকটা ছিল ওই ফ্যামিলিকে, ওখানে আরেকটা বাঙালি ফ্যামিলি ডিটেন ছিলেন, তাদের দরজা নক করতে করতেই ওর মা সংস্পর্শ হয়ে পড়ে যান। ঘটনাটা এ পর্যন্তই, কিন্তু আমি এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে যে এরকম হওয়ার কারণটা কি। আমি একজন আমার পরিচিত একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষক, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার এটা এরকম হতে পারে কিনা। তো উনি বলেন যে দেখো ফিজিক্সের মধ্যে একটা ব্রাঞ্চ হচ্ছে ট্রান্স অ্যাটমিক ফিজিক্স, এটার সম্বন্ধে আমরা খুব কম জানি এখনো। এখানে একটা ব্যাপার আছে যে আমাদের চারপাশে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কাজ করে প্রতিটা লিভিং থিংস আর মানে জড় পদার্থ সবকিছুর। এখানে যখন কোনো মেজর চেঞ্জ আসে তখন দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে প্রচুর হিট জেনারেট হয়, আর একটা হচ্ছে আশেপাশে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলে সেটা রেসপন্ড করে। আসলে আপনাদের গত প্রোগ্রামে একজন অডিও ক্লিপ পাঠিয়েছিলেন, ওখানে বনশ্রীতে একটা ঘটনা বলছিলেন যে থার্ড ওয়েভ করছিল তার বন্ধুর অডিট ফার্মের ভদ্রলোক, উনি কিন্তু বলেছিলেন যে ওই সময় ওই কম্পিউটার মনিটরে টিকটিক করে শব্দ হচ্ছিল। এটা আমরাও খেয়াল করছি যে আমরা হোস্টেল যখন যে মিস কল দেওয়ার একটা খেলা খেলতাম কে একটা ধরে ফেলবে, আমি যেটা করতাম কম্পিউটার অন করে মনিটরের পাশে মোবাইলটা রেখে দিতাম এবং রিং হওয়ার দুই সেকেন্ড আগে হলে টের পাওয়া যেত, পর্দাটা কাঁপতো এবং টিকটিক শব্দ হতো, ধরে ফেলতাম। তো এই জন্য পরে আমাকে মিস কল দিত না। তো এই ব্যাপারটা এরকম যে ওই ইলেকট্রনিক কোনো ডিভাইস যেরকম রেসপন্ড করে সেরকম যে জিনিসের উপরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে হিট জেনারেট হওয়াটা ফিজিক্সের দৃষ্টিকোণ থেকে সম্ভব। এটার ডিটেলস ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা আমি দিতে পারবো না। তো আমার মনে হয় যে আমরা যে প্যারানর্মাল ঘটনাগুলো অনেক সময় এক্সপিরিয়েন্স করি এই ধরনের কোনো কিছুর সাথে রিলেটেড হতে পারে, আমরা হয়তো ব্যাখ্যাটা জানি না, না জেনেই হয়তো ভালো আছি, ব্যাখ্যাটা জানি না, কিন্তু
মশারি নিয়ে তাদের তো কোনো সমস্যা নেই, কিন্তু যারা চিন্তা করছেন যে ভূতের শুনে তারপরে মশারি টাকাবেন, তারা যদি কেউ এক্সপিরিয়েন্স করে থাকেন তাহলে অবশ্যই মানে এরকম একটা এক্সপিরিয়েন্স এর সম্মুখীন হন, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নেক্সট উইকের আগে সেটা জানাতে ভুলবেন না। হতে পারে যে আপনার সাথে এরকম একটা ঘটনা আজকে রাতেই হয়তো ঘটে যেতে পারে, আপনার মশারিটা আটকে গেছে এবং সেখান থেকে আপনি কোনোভাবে টেনে বের করতে পারছেন না এবং মশারি গরম, প্রচন্ড গরম হয়ে গেছে বা খুব ঠান্ডা হয়ে গেছে, এরকম কিছু একটা হয়। যাই হোক, আমরা আরো একবার জানিয়ে দিচ্ছি যে আমাদের যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদেরকে আমাদের অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম এট দ্য রেট রেডিও ফোর্টি ডট এফ এম, উইচ ইস BHWTFM এট দ্য রেট RADIOFOORTI ডট এফ এম। আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন FOORTI স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। সেই সাথে জানিয়ে যে অনেকে আমাদের এখনো পর্যন্ত এসএমএস করেছেন, নাসির এসএমএস করেছেন, এসএমএস করেছেন নিশু, এসএমএস করেছেন সজীব মুক্তার কাছে থেকে, প্রসেনজিৎ আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন দীপু টপু, এছাড়াও আমাদেরকে কলি নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন, তানজিদ আমাদেরকে এসএমএস করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, রাফিদ আমাদের এসএমএস করেছেন তিনি আম্মুর সাথে ফুটোফোন শুনছেন, আনামুল হাসান আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সবুজ, এছাড়াও মির্জা সজ্জাদ লিঙ্কন নওগাঁ থেকে এছাড়াও শরীফ পাতিবাজার থেকে, এছাড়াও আমাদেরকে সুভাষ এসএমএস করেছেন, জামাল মিরপুর ১১ থেকে, আমি আচ্ছা নিঝুম এসএমএস করেছেন। এছাড়াও আপনি যদি এসএমএস পাঠাচ্ছেন তাহলে নিয়মটি আমি বলে দিচ্ছি সেভাবে এসএমএস পাঠান। আপাতত আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ব্রেক নেবো এবং এরপর পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো, এবং যে অডিও ক্লিপটি আমাদেরই কোন একজন লিসেনার পাঠিয়েছেন এবং সেই অডিও ক্লিপটি আমরা প্লে করে আপনাদেরকে শোনাবো।
This track was downloaded from fusionbd.com.
আর তারপর পরে আমাদের কাছে নতুন গেস্ট আসবে, যে গেস্টগুলো আমাদেরকে মানে নতুন ঘটনা বলবেন, তো সেই জন্য আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। সো স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ফিরে আসছি জাস্ট একটু পরে।
রাসেল ভাইয়া, আমি শ্বেতা বলছি, আমি নারায়ণগঞ্জে থাকি এবং গ্রেট নাইনে পড়ি। আপনি তো সব সময় ভালো দল, তো আশা করি ভালো যাবে। আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা ঘটে আমার মাসির সাথে, আমার মাসি কাজিন এবং দিদার সাথে। তারা বাসা চেঞ্জ করে যখন লালমাটিয়াতে শিফট হলো তখন ওই ফ্ল্যাটটার মধ্যে এই ঘটনাগুলো ঘটে। বলে রাখা ভালো যে ওই ফ্ল্যাটটার মধ্যে থাকতো আমার দাদু, দিদা, মাসি, মেশো, একটা ছোট বোন এবং বড় ভাই। ছয়জন থাকতো বাসার মধ্যে, ওর মধ্যে মেশো বেশিরভাগ ভাই বাইরেই থাকতো। তো একবার যখন নতুন শিফট হয়েছে ফ্ল্যাটে, তখন দিদা দাদু ছিল না, ওরা ছিল মানে ওরা গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিল, তো মাসি একাই ছিল। এবং রাত্রে যখন আমার ছোট বোনের সাথে শেয়ার করে তখন আমার ছোট বোন সেম জিনিস
আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040
সিলেক্ট করুন চ্যানেল 22, দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেটা আপনি সেখান থেকেই শুনতে পারবেন। এবং আপনি ভূতেশন টিউনটি যদি আপনার টিউন করে নিতে চান, যেটা মাসুম এই মুহূর্তে প্লে করছে, সেটা যদি আপনি আপনার টিউন করে ফেলতে চান তাহলে কোনো সমস্যাই নেই, খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে আপনি এই টিউনটি আপনার করে ফেলতে পারবেন। সেজন্য আপনি যেটা করতে হবে, আপনার কোড নাম্বারটা মনে রাখতে হবে, ভূতেশন টিউন কোড ইজ 92125। আমি আবার বলছি 92125। এবং আপনি যে SMS পাঠিয়ে এটা অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, আপনার মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন CT স্পেস দিয়ে 92125 এবং এই SMS পাঠিয়ে দিই 3123 নাম্বারে, তাহলে দেখবেন যে এই টিউনটি আপ হয়ে গেছে। আমরা আরও একটা ঘটনায় যাব, এবং আমাদের ইন্ডিয়া থেকে একজন এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন, এবং তিনি যেহেতু তার আসা সম্ভব নয় সুতরাং তার ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি। আমার নাম বিপুল, বাবা মা যাকে বিপু বলে। আমি কলকাতায় থাকি। গত বছর আমার বাবা পশ্চিমবঙ্গে একটা বাড়ি কিনেছিলেন, বিশাল এক দোতলা বাড়ি। সামনের দিকটা পূর্ব থেকে পশ্চিমে প্রসারিত, পেছনের বারান্দা, বারান্দার অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর, ঘর অঙ্গল আর বড় বড় গাছপালায় ভরা। বাবা আমাদের বলেছিলেন বাড়িটি কেনার সময় অনেকেই নাকি বাবাকে বারণ করেছিলেন, কিন্তু কারণ জিজ্ঞেস করাতে কেউই এর সঠিক কোনো উত্তর দিতে পারেনি। কেউ বলেছে ওই বাড়িটি ভালো না, আবার কেউ বলেছে ওই বাড়িতে নাকি ভূত আছে, কিন্তু বাবা শোনেনি। সে বছরই আমরা ওই বাড়িতে উঠি। আমরা ছিলাম মোট পাঁচজন, বাবা মা, আমি, আমার ছোট বোন আর আমাদের কাজের লোক রঘুদা। আমরা সময় পেলেই প্রায় পেছনের বারান্দায় গিয়ে একা একা বসে থাকতাম, বই পড়তাম। আমরা চারপাশটা ভালো করে তাকাতাম, একটু একটু ভয়ও করতো আমাদের। রাতের বেলায় কখনো আমি আমার ঘর থেকে বের হতাম না, তবে মাঝে মাঝে ছাদের ওপর গিয়ে বসে থাকতাম, বাবার বারণ ছিল রাতে ছাদে ওঠার ওপর। কিন্তু আমার রাতের বেলাতেই ছাদের ওপর বসে থাকতে বেশি ভালো লাগতো, তাই সময় পেলেই লুকিয়ে ছাদের ওপর চলে যেতাম। একদিন রাতে ছাদের ওপর বসে আছি, ঠিক এমন সময় আমার মনে হলো কেউ সিঁড়ি বেয়ে ওপরে চলে আসছে। আমি তা ভাবলাম নিশ্চয়ই বাবা নয়তো মা, ধরা পড়লে আর রক্ষে নেই। আমি দৌড়ে চলে গেলাম, কিন্তু সিঁড়ির মধ্যে কাউকেই দেখতে পেলাম না। নিচে নামতেই লক্ষ্য করলাম বাথরুমের লাইট জ্বলছে আর সেই সাথে পানি পড়ার শব্দ হচ্ছে। ভাবলাম নিশ্চয়ই বাবা ঢুকেছে। এই সুযোগে আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। সকালবেলা আমার মা ভীষণ বকাবকি করলেন। তার অভিযোগ, আমি নাকি রাতে বাথরুমের পানি ছেড়ে রেখেছিলাম, কিন্তু কিছুতেই মাকে বিশ্বাস করাতে পারলাম না যে আমি কাল রাতে বাথরুমে যাইনি, পানিও ছাড়িনি। মা বলল, আমি তোকে নিজের চোখে বাথরুমে ঢুকতে দেখেছি। সেদিনের বকাবকিতে সারাটা দিন মনটা খারাপ করেছিলাম। সন্ধ্যা হওয়া মাত্র চলে গেলাম ছাদের ওপরে। ছাদের ওপরে যাওয়া মাত্রই কিছু একটা উপলব্ধি করলাম, আমি ঠিক যেখানে বসেছিলাম ঠিক সেখানে এই মাত্র কেউ একজন বসেছিল। মনে হলো আমার উপস্থিতি টের পেয়ে জিনিসটা কোথায় যেন উধাও হয়ে গেল। অনেকক্ষণ বসে থাকার পরে ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম ঠিক মনে নেই। হঠাৎ করেই প্রচন্ড চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম ভেঙে গেল। কিন্তু আমার নাম ধরে ডাকছে, বিপু যাসনে, দাঁড়া বিপু। বিপু চলে গেল। বিছানা থেকে এক লাফে উঠে গেলাম, গিয়ে দেখি মা বারান্দায় গিয়ে জঙ্গলের দিকে ইশারা করে তাকে যেন ডাকছে, কিন্তু কাকে ডাকছে কেউ তো নেই সেখানে। এর মধ্যে বাবা আর রঘুদাও চলে এসেছে। মা বাবা মাকে বারবার বোঝানোর চেষ্টা করছে, বিপু কোথাও যায়নি, এখানে আছে, দেখো। মা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। মা বলল, তাহলে ওইখান দিয়ে কে চলে গেল? বাবা মাকে বলে, ওইখান দিয়ে কেউই যায়নি, তুমি ভুল দেখেছ। ইতোমধ্যে আমার ছোট বোনটার ঘুম ভেঙে গেছে, ও মার এই অবস্থা দেখে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। এরপর মাকে ঘরে নিয়ে গেলাম। আমার মনে বারবার চিন্তা হতে লাগলো, মা গত রাতেও আমার মতো কাকে যেন দেখেছে, আবার আজ রাতেও আমার মতো কাকে যেন জঙ্গলের ধারে চলে যেতে দেখেছে। ঠিক বুঝে উঠতে পারছি না, এখন আমার ছাদের ওপর যেতেও ভয় করে। মার এই ঘটনা পরপর আরো কয়েকদিন ঘটল। বাবা একজন ঠাকুর মশাইকে বাড়িতে নিয়ে এলেন, তিনি মন্ত্র পাঠ করে দিয়ে গেলেন এবং বললেন এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। কিন্তু ফল হলো না, এরপর থেকে সমস্যা আরো বাড়তে লাগলো। আমার ছোট বোনটা প্রায় ঘুমের ঘুরে চিৎকার করে ওঠে, কিন্তু কিছুতেই কান্না থামে না। মাঝে মাঝে রান্নাঘরের আসবাবপত্র পড়ে যাওয়ার শব্দে সবার ঘুম ভেঙে যেত। প্রথমে ভাবতাম হয়তো বিড়ালের কাজ, কিন্তু আমাদের বাসায় বিড়াল ঢোকার মতো কোনো জায়গা ছিল না। এরপর দিন দিন সমস্যা আরো বাড়তে লাগলো। মাঝে মাঝে মনে হতো বাসার ছাদের ওপর দিয়ে কেউ দৌড়াদৌড়ি করছে, আবার কোনো ঝড় তুফান ছাড়াই বারান্দার ওপর বড় বড় গাছ ভেঙে পড়ত। তারপর কোনো উপায়ন্ত না দেখে, কোনো বড় সমস্যা ফেস করার আগেই আমরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এই ছিল ঘটনা এবং তিনি লিখেছেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এই ঘটনাটি আমি আগেও বলেছি, আমাদের পাঠিয়েছেন বিপুল কলকাতা থেকে, কলকাতা পশ্চিমবঙ্গ থেকে আর কি। থ্যাংক ইউ অনেক দূর থেকে আমাদের এই ঘটনাটি পাঠানোর জন্য। আমি শুনেছি যে অনেকেই আমাদের যারা দেশের বাইরে রয়েছেন তারাও অনেক সময় ভূতের সময়ের ঘটনা গিয়ে অন্যদের বলেন এবং তাদেরকে উৎসাহিত করেন তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য বা তাদের ঘটনাগুলো আমাদেরকে জানানোর জন্য। আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার জানা নেই, তবে আমি বলবো যে আপনারাই হচ্ছে ভূতাশ্রম, আপনারা সবাই আছেন বলে ভূতাশ্রম এখনো পর্যন্ত চলছে এবং আরো অনেক দিন চলবে সেটাই আশা করব। মোহাম্মদ মিল্টন হাসান আমাদের SMS করেছেন ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে রাদুষি SMS করেছেন ঢাকা থেকে এবং আমাদেরকে SMS করেছেন শরীফ। আজকের ঘটনাগুলো অসম সেটা জানিয়েছেন তিনি। নসরিন থেকে SMS করে ফয়সাল খান বসুন্ধরা থেকে আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে এছাড়া নুরুজ্জামান ঢাকা থেকে এবং প্রান্ত মিরপুর 11 SMS করেছেন। রাফাত পুরনো পল্টন থেকে SMS করেছেন। এছাড়া SMS করেছেন ইমরান নটন কলেজ থেকে এবং এটা তার প্রথম SMS। সঞ্জয় আমাদেরকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন অনিক ধানমন্ডি 27 থেকে এবং আমাদেরকে SMS করেছেন মুন রিচার্ড। SMS করেছেন ডেভিলস রনি উত্তরা থেকে, সাইফুল মিরপুর থেকে, দীপু আমাদেরকে ঢাকা মগাজার থেকে SMS করেছেন এবং এটা তার প্রথম SMS। তারা আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে দেখতে পাচ্ছি শনির আখড়া থেকে, কেউ একজন নামটি লেখেননি। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন এবং অনেকগুলো SMS তিনি পাঠিয়েছেন। আর এছাড়া আমাদেরকে SMS আচ্ছা তিনি বলছেন যে তিনি ভূতেশ্বর অনেক প্রশংসা করেছেন এবং মাসুম ভাইকে থ্যাংকস জানিয়েছেন। আচ্ছা এটাকে বিয়ে করার জন্য থ্যাংকস দিয়েছে নাকি আমি ঠিক জানি না, যে মাসুম ভাই এতদিন বিয়ে শাদী করেননি, বিয়ে শাদী করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আফ্রিদি শান্তিনগর থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও শশী সহ আরো অনেকে, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FOORTI ফুটি স্পেস দিয়ে আপনার নাম লিখুন এবং তারপরে SMS টি লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী ঘটনাটি বলবেন আমাদেরকে আমাদের সাথে যিনি এসছেন এই মুহূর্তে, তাকে আপনারা সবাই চেনেন, যেটা হচ্ছে বাবু ভাই। তবে বাবু ভাই আজকে নিজের ঘটনা বলতে আসেননি, আমি একটু বলে দিই যে কেন বাবু ভাই আজকে এখানে। সেটা হচ্ছে আমাদের এইখানেই বেশ কিছুদিন আগে আমাদের একজন অতিথি এসেছিলেন, তার নাম সুমনা এবং তিনি এখন ভয়াবহ অসুস্থ, যার কারণে তিনি স্টুডিওতে আসতে পারেননি এবং তিনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটির ব্যাপারে তিনি বাবু ভাইয়ের সাথে কথা বলতে চান, যাতে করে বাবু ভাই তার কাছ থেকে ঘটনা শুনে এসে আমাদের আপনাদের সবাইকে জানাতে পারেন। এবং আপনাদের নিশ্চয়ই সুমনাকে মনে আছে, কিছুদিন আগেও তিনি অসুস্থতার কারণে ফোনে তার ঘটনাটি পুরোটি বলেছেন, আজকে তার ঘটনা নিয়ে এসেছেন বাবু ভাই। সো আমরা বাবু ভাইয়ের কাছে আছি।
হ্যালো লিসেনার্স, থ্যাংক ইউ রাসুল ভাই।
নমস্কার।
সুমনা আপু ফোন করেছিলেন বেসিক্যালি যে আপনি যে বললেন, তারপরে তো আগে একটু ছোট ভূমিকা দেই, কারণ ফোন করার কারণটা কি ছিল। আমাদের স্টুডিওতে যে কিছু ঘটনা যেটা ঘটেছে, স্টুডিও হঠাৎ বন্ধ হয়ে গেল, তারপরে আমরা ভিডিও ক্লিপে অনেক কিছু দেখলাম, তো এগুলো নিয়ে তো আলোচনা হচ্ছিল কিছু। তো সেদিনকে যে আপনি যখন বললেন, সুমনা আপু ফোন করলো, তো ফোন করে উনি যেটা বললো যে সেদিনকে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল। ফার্স্ট সেটা হচ্ছে উনি যখন স্টুডিওতে আসেন ওই দিন রাতে, যেদিন উনি লাস্ট এসেছিলেন স্টুডিওতে, সেদিন যেটা হয় উনি ঠিক 10:30 সম্ভবত নিচে আসেন। আসার পরে উনি আপনাকে ফোন করেন রাসুল ভাই, হ্যাঁ আপনাকে ফোন করে বলেন যে রাসুল ভাই আমি এসেছি। তো আপনি বললেন যে উপরে উঠে আসেন, তো উনি তখন উপরে উঠে আসেন। আপনাকে বলছিল উনি এটা? না, আমাকে বলছেন না, উনি উপরে উঠে আসেন। উপরে উঠে এসে উনি ওই মুহূর্তেই উনার হাজবেন্ডকে ফোন করেন বলার জন্য যে উনি পৌঁছেছেন এখানে। তো যখন উনি উনার হাজবেন্ডকে ফোন করেন তখন দেখেন ঠিক উনার এই ঘড়িতেই 10:34 বাজছে। সামহাও সি ম্যানেজ টু গেট আপ উইদিন লাইক 8 to 10 seconds, 10 সেকেন্ডে উনি নয়তলার উপর উঠে এসেছেন। এবং উনি বলছে সিঁড়িতে যখন উনি উঠে আসছিল উনার একটা আজব একটা অনুভূতি হয়েছিল, মনে হচ্ছে যে ওনাকে কেউ টেনে নিয়ে আসছে, মানে কেমন যেন মানে খুব ফাস্ট, মানে উনার কোনো ফিলিংস ছিল না, এরকম একটা অনুভূতি ওনার হয়েছিল সিঁড়িতে। এবং উনি এই জিনিসটাই ফার্স্টে শেয়ার করলো যে আপনাদের এই, আমি আগে মানে জিনিসটা সম্বন্ধে শুনিনি, উনি বললো যে এই যে বিল্ডিং এ এরকম হচ্ছে বা চারতলা সম্বন্ধে শুনছি, এইটা কিন্তু আমার হয়েছিল, আমি আপনাদের কারোর সাথে কখনো শেয়ার করিনি, এটা উনি ফার্স্ট বললো। আর সুমনাপুর কিছু কাহিনীও বলছে, তো সেটা বলতে গেলে সুমনাপুর পুরো জিনিসটাকে একটা প্লট প্ল্যাটফর্মে ফেলতে হয়।
আচ্ছা,
অ্যাজ উনি আগে যেভাবে বলেছেন আপনাদের যে ওনার সাথে আজব কিছু ঘটনা সবসময় ঘটে যখন উনি ইয়াং ছিলেন তখন থেকে, যেমন ওনার কিছু ইএসপি ক্ষমতার মতো ছিল, যেটা হচ্ছে উনি বুঝতে পারতেন অনেক কিছুই, যেমন ওনার পরিচিত কেউ মারা গেলে উনি খুব অসুস্থ ফিল করতেন, খুব অসুস্থ ফিল করতেন এবং অসুস্থ হয়ে যেতেন, তো উনি তখন বুঝতেন যে কিছু একটা খারাপ খবর আসছে, পরবর্তীতে উনি বুঝতে পারতেন যে খবর পেতেন যে কেউ একজন মারা গেছে। একইভাবে যে ওনার পরিচিত কারো যদি বাচ্চা হতো, মানে একটু সন্তান হবে এরকম, উনি হঠাৎ নিজে বুঝতে পারতেন যে তার সন্তান হিসেবে, উনি ফোন করে খবর নিয়ে বলতেন যে এরকম কি হয়েছে নাকি আর কি, মানে আপনার বাচ্চা হওয়ার আমি ফিলিং পেলাম, মানে আমার মনে হলো যে কারো বাচ্চা এসে, তো মানে খবরটা উনি বুঝে যেতেন কোনোভাবে আর কি এরকম। তো উনি কয়েকটা ঘটনা আমাকে বলুন সেগমেন্ট, এর একটা বলছি ফার্স্টে, যে তখন উনি মনে হয় ওনার ফার্স্ট বেবি কনসিভ করছেন আর কি, তো দুপুরবেলা ওনাদের বাসে কেউ থাকতো না আর কি, সবাই বাইরে যেত, তো উনি বাসায় শুয়েছিলেন, এই সময় ওনার একটা তন্দ্রার মতো আসে আর কি, তো তন্দ্রার মতো যখন আসে উনি হঠাৎ নিজে ফাইন্ড আউট করেন চোখ মেলে যে উনি একটা স্কুলের মধ্যে, স্কুলের নামটা বললাম না যদি উনি বলেছেন, তো উনি স্কুলের মধ্যে ওই স্কুলেরই ছাত্রী ছিলেন এক সময় উনি, তো স্কুলটা তখন বন্ধ, ঠিক বন্ধ ছুটি মানে কেউ নাই, তখন সেই ক্লাসরুমের মধ্যে নিজেকে উনি আবিষ্কার করেন। এরপর উনি কিভাবে বাসায় চলে আসেন এটা উনি মনে করতে পারেন না, বাট সামহাউ শি ম্যানেজ টু কাম ব্যাক। একইভাবে ওনাকে নাকি আরো কিছু জায়গায় নিয়ে যেত কেউ একজন সামহাউ, যে যে জায়গাটা আর কি দেখলে মনে হতো যে আপনার পুরো বাড়ি টাইপের অনেক পুরাতন, যেমন ধরেন সেই পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলের বাড়ি, এরকম কিছু বাড়িতে নিয়ে যেত, এবং সে সামহাউ শি ম্যানেজ টু গেট ব্যাক অল দ্য টাইম সেখান থেকে, এইভাবে উনি চলে আসতো পরে। আর ওনার উনি তো এখানেও স্টেট করছিলেন যে ওনার আশেপাশে অনেক কিছু ঘটে, অনেক ঘটনা ঘটে, যেমন কিছুদিন আগে উনি অসুস্থ ছিলেন, তো ওনার হাজব্যান্ড বাসায় একা ছিলেন, তো ওনার হাজব্যান্ড দরজা লক করে বাসায় ঘুমাচ্ছিলেন ভেতরে, বাসার মেন দরজা লক করা, যে রুমে উনি শুয়েছে সেই রুমও লক করা, আপু বাসায় নেই, উনি একলা বাসায়, তো ওনার হাজব্যান্ড নাকি হঠাৎ শুনতে পেলেন যে যে ওনার যে বেডরুমের দরজাটাকে নক করতেছে, মানে মানে নক করতেছে কোনো কথা নেই, নাম বলতেছে বাট নক করতেছে বারবার, সেটাতে উনি খুব ভয় পান, উনি ভয় পেয়ে আপুকে ফোন করেন যে আমি এরকম হয়েছে, এরকম মেন দরজা লক করা, আমার বেডরুমের দরজাকে লক করতেছে, সেটা ভয় পান, তো ওনার আশেপাশে যে এই ধরনের জিনিস ঘটে। আরেকটা জিনিস উনি আরেকটা আরো দুইটা ঘটনা বলছেন, যে উনি একটা বিশেষ কারণে একটা আমল করতেন আর কি, উনি আমলটা ছিল ওনার 40 দিনের আর কি, তো সেটার 17 দিন যখন হয় ওনার 17 দিনের সময়, তখন রাত ছিল, গভীর রাত, উনি শুয়ে আছেন, ওনার ঘুম আসছে না কোনো কারণে, মানে কোনো একটা কারণে স্পেস মানে মানে কোনো স্পেসিফিক রিজন না, উনি ঘুমায় গেছিলেন, ঘুম থেকে উঠছে, উঠার পর ঘুম আসতেছিল ওনার, তো ওনার বাসারও ছিল জানলা, জানলার পাশে ব্যালকনি, তার পেছনে অন্ধকার একটা জায়গা, নাকি ঝোপঝাড় টাইপের আর কি, উনি নাকি হঠাৎ দেখেন ঝোপের মধ্যে বিশাল একটা আগুনের কুন্ডুলি, আগুনের দলা একটা বিশাল, সেটা ওনার এই জানলার দিকে আসছে, তখন উনি চোখ বন্ধ করে ফেলে, আবার তাকায় দেখে যে আবার একটু দূরে সরে যাচ্ছে, এই অবস্থায় নাকি উনি তাড়াতাড়ি দোয়া দুরুদ পড়া শুরু করে, খুব ভয় পায়, চোখ বন্ধ করে শুয়ে থাকে, শুয়ে থাকলে এক সময় উনি মানে 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 ঠিক ঘুমের মতোই মানে আধা তন্দ্রায় চলে যায়, তো পরবর্তীতে উনি আর আগুনের দলাটা দেখে না। তারপর সেই আমলের 19তম দিনে উনি যখন নাকি 19তম দিন হয়, তখন নাকি উনি একদিন শুয়েছিল, খুব গরম ছিল, তো উনি যেটা করছিল যে ওনার বিছানা থেকে মাথাটা একটু বের করে শুয়েছিল আর কি, তো ওনার খাটটা ছিল বক্স খাট আর কি, বিছানার চেয়ে বক্স খাট, নিচে কোনো মানে হলো স্পেস নাই, তো এই অবস্থায় নাকি হঠাৎ যেটা হয়, উনি চুল ধরে নাকি খুব প্রচন্ড টান দেয় ওনাকে, টান দিয়ে ওনার মাথাটা নিয়ে ফ্লোরের সাথে ঠুকে দেয়, তো একটা আজব মানে ঘটনা আর কি, খুবই এরকম একটা হয়, তো বেসিক্যালি আর কি এগুলো ছিল সুমনাপুর ঘটনা।
আচ্ছা, আমরা আপনার কাছে আবারও আসবো, তবে আমরা মাঝখানে কিছু SMS পড়ে ফেলতে চাই, আর সেই SMS গুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি মুফিদুল ইসলাম আমাদের SMS করেছেন শেরপুর থেকে, SMS করেছেন ফাহাদ শুনি ঢাকা থেকে, পিয়াস আমাদের SMS করেছেন, এবং SMS করেছেন আমাদেরকে, আমাদেরকে দেখতে পাচ্ছি সামারা
কোনাপাড়া থেকে, এছাড়াও ইস্তি আমাদের এস এম এস করেছেন উত্তরা থেকে, রিয়াদ আমাদের এস এম এস করেছেন বরিশাল থেকে, বাপ্তি ঢাকা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের খোকন ময়মনসিং থেকে, রিফিন আমাদের এস এম এস করেছেন বগুড়া থেকে, ফাতেমা ফার্মগেট থেকে এস এম এস করেছেন, শ্রাবণী আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে হোসাইন, এছাড়াও মিলন হাসান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রৌনক, শফিক মতিঝিল থেকে আমাদের এস এম এস করেছেন, আজকের ঘটনাগুলো তার কাছে খুব আনকমন লাগছে এবং তারা মানে বুঝতেই পারছে তাদের অনেক বেশি ভালো লাগছে। আমরা সবসময় নতুন ঘটনা চাই আপনাদের কাছে আসলে এভাবেই। আমাদেরকে এছাড়াও রহিম ও সুজন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি হাসিব ঢাকা থেকে, নূপুর আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন দিনার, এস এম এস করেছেন রকি, বিপ্লব সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন FOORTI 40, তারপরে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব ছোট্ট একটা বিরতিতে এবং তারপরে আবারও ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন এবং স্টে টিউনড টু 40 অ্যান্ড ডোন্ট স্টপ দ্য 40।
Haunted by Adele.
শুনছেন সবসময় রেডিও ফুটি, ঘড়িতে সময় এক্সাক্টলি রাত 1:25। আমি রাসেল আছি সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। তো আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল এবং সেই সাথে জানা দিচ্ছি অনেকের এস এম এস। আমি এখনো দেখতে পাচ্ছি শামীম শরীফ আমাকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন ববি গাজীপুর থেকে, মারুফ ময়মনসিং থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন তানভীর, এস এম এস করেছেন শাকিল ময়মনসিংকে, এছাড়াও এস এম এস করেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী থেকে, ফরহাদ রাজশাহী থেকে এস এম এস করেছেন, জানিয়েছেন রাতের ঘটনাগুলো অনেক বেশি ভালো লেগেছে তার কাছে, লিটন সহ আরও অনেক এস এম এস করেছেন। আপনি যদি এস এম এস পাঠাতে চান তাহলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুটি FOORTI 40, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে তার ঘটনা শুনতে। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসছেন প্লিজ একটু বলবেন।
আমি ইয়াসিন আহমেদ মোল্লা রামপুরা থেকে। থ্যাংক ইউ মাহি আমার সাথে আসার জন্য। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা বলবো আপনাদের সেটা আমার সাথে নিজের সাথেই ঘুরে যাওয়া, আমার নানা বাড়িতে। তা আমার নানা বাড়ির যে বাড়িটাতে আমরা থাকতাম আগে, নানা বাড়ি, তো ওই ঘরটা ছিল তিন ভাগে ভাগ করা। প্রথমটা হচ্ছে গেস্ট রুম, তারপর হচ্ছে নিজেদের থাকার জন্য, এবং লাস্টে হচ্ছে ডাইনিং রুম আর অনেক কিছু, অন্যান্য কিছু রাখার জন্য ওইটা। তো আমি থাকতাম আমার গেস্ট রুমেই। তো শীতের দিন ঘটনাটা ঘটছে, আমি যেই খাটটাতে থাকতাম, বেসিক্যালি যেটাতে আমি ঘুমাইতাম, ওইটার সাথে দুইটা জানলা ছিল। তো আমি কখনো ওগুলো সিট কিনে লাগাতাম না, তো জাস্ট এমনিতেই ভিজে রাখতাম। তো এক রাতে কি হয়েছে, ও আরেকটু বলে নিই রাসেল ভাই, আমি কখনো ঠিক হয়ে ঘুমাই না, সবসময় আমি উপর হয়ে ঘুমাই।
This track was downloaded from FusionBD.com.
কিন্তু ওদিন কি কারণে যেন আমি ঠিক হয়ে ঘুমাইছি, তো মাঝরাতের দিকে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, যে এইভাবে যে ঠাস করে আমার চোখটা খুলে যায়। আমি দেখি যে আমার চোখের উপরে একটা লাশ ঝুলতেছে, টিনের, বেসিক্যালি এটা টিনের ঘর ছিল, আর টিনের ঘরে যেই কাঠ দিয়ে টিনটাকে সাপোর্ট দেওয়া হয়, ওই কাঠের সাথে দড়িতে একটা লাশ ঝুলতেছে। তো 10-20 সেকেন্ডের মতো আমি আমার শারীরিক কন্ট্রোলটা হারায় ফেলাই। এর মধ্যে হঠাৎ করে আমাদের উঠানটা ছিল গোল, চারপাশে অন্যান্য মামাদের ঘর ছিল, তো এই উঠান থেকে একটা আমাদের পোষা কুকুর ছিল, ওই কুকুরটা হঠাৎ করে চিৎকার করে উঠলো। চিৎকার করার সাথে সাথে আমার কন্ট্রোলটা আমি আমার ভিতরে আবার ফিরে আসে, এবং সাথে সাথে আমি আমার জামাটা যখন খুলে ফেলি, তখন দেখি যে কুকুরটা যেদিক দিকে পালাইতে চাইতেছে, কুকুরটা সব দিকেই ছোটাছুটি করতেছে, পালাইতে চাইতেছে, কিন্তু মনে হচ্ছে যে যেদিক দিয়ে যায় ওইখানে কোনো কেউ কে মারতে আসতেছে কিংবা এই টাইপ কিছু বাধা পাচ্ছে, আবার অন্যদিকে চলে যায়। এভাবে প্রায় অনেকক্ষণ 3-4 মিনিটের মতো দৌড়াদৌড়ি করলো। এই সময় আমার পাশের মামা, তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা রাতেবেলা তো জানে না, গ্রামের বাড়ির টয়লেটগুলো একটু দূরে হয়, তো টয়লেটের জন্য ওনারা যখন দরজাটা খুলে বের হয়েছে, কুকুরটা ভয়ে ওদিকে দৌড় দিছে, চিৎকার করতে করতে ওদিকে দৌড় দিছে। আর কুকুরটা আসতে দেখে আমার মামাতো ভাই বোন গুলো ছোট ছোট ছিল, ওরা প্রচন্ড ভয়ে চিৎকার দিছে। তো ওই চিৎকারে কুকুরটা আরো বেশি ভয় পেয়ে অন্যদিক দিয়ে পালায় গেছে। এখানে রাসেল ভাই, আমি যেটা ঘুম থেকে দেখলাম সেটা হয়তো বা হ্যালুসিনেশন হইতে পারে, কিন্তু কুকুরটা যে পালানোর জন্য যে আপ্রাণ চেষ্টা করতেছিল ওইটা তো হ্যালুসিনেশন ছিল না, এটাই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আর তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে ডিজে নিক SMS করছেন ওয়ারি থেকে, এবং আমাদেরকে SMS করছেন নাইম গৌরীপুর ময়মনসিং থেকে, জিজ্ঞেস করছেন কেমন আছে। আমি জানি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে, কেন তার SMS ওই না সেই সম্পর্কে তিনি প্রশ্ন করেছেন। আমি আপনার SMS যে মুহূর্তে পেয়েছি সেই মুহূর্তেই পড়তে শুরু করেছি, এরকম না যে আসলে যে আপনার SMS আপনি পাঠাবেন, আপনাকে তো চিনি না, সুতরাং আপনার SMS না পড়ার বা আলাদাভাবে বাছাই করে না পড়ার কোনো কারণ আমার কাছে নাই। আসলে নূর আলম আমাকে টঙ্গী থেকে SMS করেছেন এবং তার কাছে ঘটনাগুলো অনেক ভালো লাগছে। আমাদেরকে অ্যান্ডি এবং ডেইজি SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে জেমস বন্ড 007 SMS করেছেন মাহিন ফরিদপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন মাহিয়া চিটাগং থেকে, এবং তিনি ভূতেশ্বর অনেক পছন্দ করেন সেটা জানিয়েছেন। সুমিত সরকার আমাদেরকে SMS করেছেন বারোহাট্টার নেত্রকোনা থেকে, এবং আমাদেরকে SMS করেছেন হুমায়ুন কবির। এছাড়াও SMS করেছেন আমাদেরকে পাভেল বরিশাল থেকে, শান্তা আমাদেরকে SMS করেছেন পটিয়া থেকে, এবং তিনি বলছেন যে এক্সেপশনাল এবং ভয়ঙ্কর ঘটনা আজকের ঘটনাগুলো। এবং আমিনুল আমাদেরকে SMS করেছেন, SMS করেছেন শাহিন চট্টগ্রাম থেকে, SMS করেছেন মামুন বরিশাল থেকে, এবং তিনি লঞ্চে করে যাচ্ছেন এবং তার SMS পড়া হয় না সেই অভিযোগ করেছেন। মইন আমাদের ডেমরা থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে। এছাড়াও হেলাল খুলনা থেকে, লীলা খুলনা থেকে SMS করেছেন, ভয় পাচ্ছেন বাট খুব মজা লাগছে তার কাছে। হাসান, তারা চারজন মিলে ভূতেশ্বর শুনছেন। তুষার এবং রিপন আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে, রেজা আমাদের সাথে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, তিনি আমাদের SMS-টি পাঠিয়েছেন। তো আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, এবং তার আগে আরো দুই একটা SMS বাকি রয়েছে, অনেক অনেক SMS ইনফ্যাক্ট বাকি রয়েছে। আমাদেরকে SMS করেছেন মিতু মাটিকাটা থেকে, এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো অন্যরকম ভয়ঙ্কর, তিনি এবং তার ফ্রেন্ড হাসান একসাথে ভূতেশ্বর শুনছেন। আর দিনার জাহাঙ্গীর রাজ্য অনেক বিহান মিরপুর 12 থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে প্লিজ রিড মাই SMS, আমি আপনার SMS পড়ে ফেললাম। ইভেন ফ্রম রাজশাহী আমাদের SMS করেছেন, এটা ইভান হবে সম্ভবত নামটা, এবং তিনি বলছেন যে ভূতেশ্বর তিনি অনেকদিন থেকে শুনছেন, মাঝে মাঝে ঘটনাগুলো তার কাছে অনেকটা সময় মানে যেরকম লাগে তার থেকে আজকের ঘটনাগুলো অনেক নতুন এবং অন্যরকম লাগছে, এবং তিনি বলছেন যে ভূতেশ্বর অনেক বেশি মজার লাগছে তার কাছে। আবারও রাশেদ চট্টগ্রাম থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে বাবু ভাইয়ের কাহিনী বলার স্টাইলটা অনেক ভালো লাগে। তো বাবু ভাই জিয়ার, এবং বাবু ভাই আজকে আমাদেরকে নেক্সট ঘটনা বলার জন্য প্রস্তুত। তার আগে আমি বাবুকে জিজ্ঞেস করবো যে আসলে মানে আমি একটু আগে শুনছিলাম আমাদের সুমনাপুর ঘটনাগুলো, এবং আপনি বলছিলেন যে তার কাছ থেকে শুনে সেই ঘটনাগুলো আসলে ভয়ঙ্কর, মানে জিনিসগুলো মানুষের সাথে যে ঘটে,
হ্যাঁ সেটা তো ভয়ঙ্কর বিষয়। এই মানে এই ধরনের এক্সপিরিয়েন্স যাদের হয় আসলে যে যার সাথে হয় সে বুঝবে, আপনি সাধারণ মানুষ কিন্তু যে এটা এক্সপিরিয়েন্স করেনি তারা বোঝে না, অনেকে এটাকে আবার অনেক মজার ব্যাপারও মনে করে বসে। হ্যাঁ বাট নাথিং লাইক দ্যাট, যে আসলে এক্সপিরিয়েন্স করছে সে কিন্তু বোধ হয় জিনিসটা কি।
আমরা খুব দ্রুত তার আরোগ্য কামনা করছি, এবং আশা করছি খুব দ্রুত সময় আপু আবারও সুস্থ হয়ে উঠবেন, সেটাই আশা করব। তো বাবাই আমরা নেক্সট ঘটনায় যাই।
একটা ছোট ঘটনা বলবো, তারপর একটা ঘটনা, ঠিক আছে? এই ছোট ঘটনা হচ্ছে, আমি একজন আর কি আপনার ফেরিওয়ালার মুখে শোনা আর কি। হ্যাঁ, তো সে আপনার কথায় কথায় বলছিল আর কি একদিন যে ভৌতিক ব্যাপার নিয়ে, মানে ওই দিন আপনার শীতকাল ছিল, বসেছিলাম পার্কে লেকে আর কি, তো ওখানে ওই বাদামালা আর কি কথা কথা বলতেছে আর কি, আমরা ভূতের গল্প করতেছিলাম, তখন এসে বলতেছে যে ভাই ভূতের ভূত কিনা জানি না, তবে তাদের দেশে তাদের গ্রামে, হ্যাঁ তাদের গ্রামে সে একবার শ্মশানঘাটের পাশ দিয়ে যাচ্ছিল, শ্মশানঘাটের পাশ দিয়ে যাচ্ছে, তো সাধারণত রাতে কিন্তু এই দাহ করে না, পুড়ায় না। হ্যাঁ, তো সে দেখতে পেলো যে কিছু মানুষ ওখানে রাতের বেলা মনে হচ্ছে আপনার সব পড়াচ্ছে আর কি, এবং ওখানে মানে তারা সবাই আপনার কেমন একটা শব্দ করতেছে বিচিত্র রকমের, তো এটা দেখে সে খুবই মানে আপনার মানে ভয় পেয়ে যায়, জিনিসটা মানে ভৌতিক টাইপের ছিল, স্বাভাবিক কোনো দৃশ্য না। হ্যাঁ, এবং এক পর্যায়ে নাকি সে দেখলো যে ওই মানে আপনার ওখানে যে পড়ানো হচ্ছে সেই সবটা ওই ইসের থেকে উঠে আসে, আপনার ওইটা কি বলে যে তার যে খাটিয়া টাইপের যেটা থাকে যেটা পড়ায় কাঠের মঞ্চ, হ্যাঁ চিতা, চিতা থেকে জিনিস ইটার লাশটা উঠে আসে, উঠে এসে এবং সবার সাথে হেঁটে হেঁটে চলে যায়,
এটা আমার কাছে খুব হ্যারি ফরফিক লাগছিল, কথাটা কতটুকু মানে মানে ভয় কার মনে জাগবে আমি জানি না, আমার কাছে খুব ভয় লাগছিল ব্যাপারটা। আচ্ছা এখনকার যেটা এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের বলা, তো ওর বাবা আপনার পোস্টিং পেয়ে ঢাকার বাইরে একটা জায়গায় যায়, সেটা হচ্ছে আপনার চিটাং রিজনের কোন একটা জায়গায়। তো ওখানে যাওয়ার পর যেহেতু মানে সরকারি জিনিসের জন্য আমি স্পেসিফাই করলাম না জায়গাটার নাম, তো ওখানে ওদেরকে সরকারি ভাবে একটা কোয়ার্টার দেওয়া হয় থাকার জন্য।
আচ্ছা
তো ওখানে যখন ওরা যায় ওই বাসাতে উঠে, তো ওঠার পরে দেখছিল যে বাসার যে কাঁচ জানলার সাথে যে কাঁচের ইগুলো থাকে সেখানে কাঁচ লাগানো না, কাঁচের বোতলে আপনার যে টিন আছে না মোটা টিন, মোটা টিন দিয়ে ঝাড়াই করে লাগানো যাবে। স্বাভাবিক হতে পারে অনেক সময় হয়তো কাঁচ ভেঙে যায় ভয় কেউ করেনি, তো ওরা ওখানে ওঠার পর ওই বাসায় থাকা শুরু করে। প্রথম কয়েকদিন বেশ সাধারণভাবে দিন কাটে ওখানে, তো একদিন ও যেটা ফিল করে যে ওই যে রুমের মধ্যে থাকতেছে ওই রুমের আপনার রাতের বেলা মনে হচ্ছে যে আপনার এই অন্ধকারটা মানে রুমের যে আলোটা সেটাকে কমিয়ে দিচ্ছে, মানে ডিম লাইট যেমন আপনার আস্তে আস্তে কমে যায় না সেটা আস্তে আস্তে ডিম লাইট বলতে কি অনেক সময় লাইটের মধ্যে দেখবেন যেগুলো একটা থাকে কমানো যায় সেরকম মনে হচ্ছে রুমের আলোটা আরো নিকশ হয়ে যাচ্ছে।
আচ্ছা
এরকম হচ্ছে, তো ও ফিল করে যে হয়তো এখানে আসে অন্ধকার হয়তো আকাশের মেঘে ঢাকা পড়ছে সামথিং লাইক দ্যাট। তো এমন সময় সে শোনে যে তার রুমের জানালাটা সে বাইরের দিক থেকে টোকা দিচ্ছে সিলের মধ্যে টক 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 করে টোকা দিচ্ছে, তো জিজ্ঞেস করে কে কে জিজ্ঞেস করে কোনো উত্তর নেই রেসপন্স নেই কোনো রেসপন্স, তাহলে খুব সময় পাওয়ার পর সে কিছুটা ভয় পায় বাট সে স্বাভাবিকভাবে এটা নেয় হয়তো কেউ আসছে চোর বা সামথিং কিছু একটা টোকা দিচ্ছে, তো যায় না এখানে। তো তার কয়েকদিন পর ও বাসাটা ছিল আপনার দোতলা বাসা, দোতলা বাসায় ওখানে দুটো দুটো চারটা আর কি ফ্ল্যাটের মতো আসে আর কি, তো ওটার উপরতলা এসে উঠে ছাদে, ওই ছাদে উঠে ছাদের লাগোয়া একটা আপনার বড় গাছ আছে। তো একদিন ও রাতের বেলা রাতে রাত মানে সন্ধ্যা সন্ধ্যার সময় ছাদে উঠে, তো ছাদে ওঠার পর দেখে যে ওই গাছটার মধ্যে বাতাস নেই কোথাও কিন্তু বেশ আলোড়ন হচ্ছে এক জায়গায়, মানে বেশ আপনার মানে মনে হচ্ছে যে কেউ যেন জোরে ঝাঁকাচ্ছে কিছু একটা।
আচ্ছা
ওই গাছের ওখানে, তো এটা দেখে ও একটু মনে করে যে কি ব্যাপার, যদি কাক টাক বা কোনো কিছু রাতের বেলা অনেক সময় দেখা যায় পাখিরা অনেক নিশাচর পাখি অনেক সময় উড়ে যায়, বাট সেরকম না মনে হচ্ছে বেশ জোরেই ঝাঁকাচ্ছে।
আচ্ছা
তো ওই আমার স্টুডেন্টটা ও খুব একটু সাহসী ছিল, হ্যাঁ তো সে ওই কাছে যায়, কাছাকাছি যে কিছুই দেখতে পাচ্ছে না গাছের মধ্যে, তখন আলো কিন্তু আছে সন্ধ্যার কিছু আলো আসে ওখানে, তো কিছুই দেখতে পাচ্ছে না। তো ফাইনালি ও যেটা করে ছাদের থেকে একটা টুকরা ইট নেয় ছোট নিয়ে গাছের দিক ছুড়ে মারে।
আচ্ছা
ইটটা মারার সাথে সাথে ওর দিকে কুচি কুচি অনেক ইট ছুটে আসে, মনে হয় যে মানে কেউ মুঠো মুঠো ইট ও গায়ে মারতেছে। হ্যাঁ
আচ্ছা
যেরকম করে সে মানে সরে আসে সে ওখান থেকে, যে মানে তখন ওর জিনিসটা অবশ্য হরিফিক মনে হয় যে জিনিসটা সামথিং ইজ ইউ নো লাইক ব্যাড ইন হিয়ার এরকম কিছু মনে হয়। তো এরপর ওরা যখন বাসায় আছে, তো ওই বাসাতে মনে হতো কেউ হাঁটাহাঁটি করে আপনার বিভিন্ন রুম থেকে এক রুম থেকে আরেক রুমে হেঁটে 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 যায় এরকম হয়। তো একদিন ও বাথরুমে যাচ্ছে রাতের বেলা, তো রাতের বেলা যাওয়ার সময় তো লাইট জ্বালায় সুইচটা বাইরে জ্বালায় দিয়ে ও ভিতরে ঢুকছে, তো ঠিক ভিতরে ঢুকে ও গেটটা আটকায় সেই সময় ঠাস করে লাইট বন্ধ।
আচ্ছা
মানে লাইট বন্ধ হয়ে গেছে, তো ফার্স্টে ফার্স্টে ইলেকট্রিসিটি মনে চলে গেছে, তো তারপর গেটের ফাঁক দিয়ে দেখতেছে না বাইরে রুমের আলো আছে।
আচ্ছা
তো ও আবার বাইরে আসে, এসে সে আবার আপনার লাইটটা জ্বালায় জ্বালায় আবার ঢোকে, ঢোকার পরে বের হয়ে আসে, তো ওই দিন আর তেমন কিছু হয়নি। তো পরবর্তীতে এই জিনিসটা নাকি ফ্রিকোয়েন্টলি ওর সাথে হওয়া শুরু করে, বাথরুমে গেলে লাইটটা বন্ধ হয়ে যায়, কেউ একজন বন্ধ করে দেয় লাইটটা। তো ও ফার্স্টে মনে করছে ওর ছোট ভাই হয়তো এই কাজটা করে, তো ও খেয়াল করছে পরে যে যে না ও ছোট ভাইটা করার কথা না, কারণ ও গেটটা আটকানো রুমের যে দরজাটা সেটা আটকানো তালা মারা। তো যেটা দেখে ওর সবচেয়ে বেশি ফ্রিকড আউট হয়, একদিন ও দেখে যে আপনার রাত্রেবেলা যে ওর যে ড্রেসিং টেবিলটা ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল রুমে, তো ড্রেসিং টেবিলে যে আয়নাটা, আয়নাটার মধ্যে বেশ বড় একটা হাতের ছাপ।
আচ্ছা
মানে হাতের ছাপটা আপনার মানে কি মানে সাধারণ মানুষের যে হাতে যে তালু হয় একটা সাধারণ খুব লম্বা মানুষের হাতের তালুও যে সাইজ হয় তার থেকে প্রায় দেড় গুণ বড়।
আচ্ছা
একটা হাতের ছাপ ওই জানালার উপরে।
আচ্ছা
তো এইটা দেখে ও খুবই ফ্রিকড আউট হয় যে কি ব্যাপার, এটা কিভাবে হয়, এটা কি কেউ মানে প্ল্যান করে ভয় দেখানোর জন্য করতেছে বা কিছু, কিন্তু ওইটার সাথে কিছুই মেলে না রাসেল ভাই, যে হাতের ছাপের সাথে মানে কিছু রিসেম্বল করে না, এটা সম্ভব না এটা করা।
আচ্ছা
তো এরকম আপনার এই সিমটম ছোটখাটো ওখানে হতে থাকে, তো ফাইনালি ওর আব্বাকে একদিন ধাক্কা দিয়ে কি জানি ফেলে দেয় আপনার সিঁড়ি থেকে।
আচ্ছা
এবং হি ফেল্ট যে আসলেই মানে তাকে ধাক্কা দিছে, এবং উনি এখানে পড়ে পড়ে যাওয়ার পরে ওনারা মানে জিনিসটা নিয়ে মানে বেশ চিন্তিত হয় যে ব্যাপারটা কি এখানে কি। তো ওই বাসার আশেপাশে যারা আসে ওরা কথা বলে, কথা বললে বলে যে আপনারা যে তোমরা যে বাসাটা উঠছো ওর পরিচিত ছেলে পেলেরা এলাকার বলে এই বাসাটাতে একটা ফ্যামিলি ছিল। হ্যাঁ, এবং এই ফ্যামিলির মধ্যে অনেক রকম মানে গন্ডগোল হতো, ঝগড়াঝাটি হতো, এবং এই ফ্যামিলির যে বড় ছেলেটা বড় ছেলে ছিল সে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে। এবং এই আত্মহত্যার সময় যেটা হয় যে আপনার ওই রুম মানে ভেতর থেকে নাকি বন্ধ মানে সরি কি বলে আপনার এই যে আত্মহত্যা যে করছে সে তো বাইরের থেকে ওই রুমটা তালা মারা ছিল এবং আপনার ভেতর থেকেও ছিটকানি উঠানো ছিল। মানে জিনিসটা খুবই অ্যাবনর্মাল টাইপের একটা কেস যে কেউ যে নিজের থেকে আত্মহত্যা করলে যেরকম হয় সেরকমও না, বাইরের থেকেও তালা মারা ভেতরেও ই করা এবং রুমটার মধ্যে তাদের এরকম কোন শত্রু ছিল না বাইরের মানুষ ফোন করে চলে যাবে হ্যাঁ এরকম কিছু না, এবং খুবই ভদ্র টাইপের ছেলে ছিল যে কাজটা যে আত্মহত্যা করছে সে। এবং ওই সময় থেকেই নাকি বাসাটা বেশ হন্টেড টাইপের। এখন যারা ধরেন অনেকে আত্মা বিশ্বাস করে তারা হয়তো মনে করবেন যে অতিরিক্ত আত্মা এরকম কিছু থাকতে পারে, আই ডোন্ট নো, বাট এরকমই। এবং ওখানে ওই বাসাতে কান্না শোনা যেত রাতের বেলা, মনে হতো সিঁড়ি ঘরে বসে বসে কেউ কাঁদতেছে।
আচ্ছা,
ঠিক মানে যে আপনার গেটের কাছে কেউ কাঁদতেছে এরকম মনে হতো, কিন্তু আসলে কেউই ওখানে না।
এমনিতে আপনি আয়না, আমি খুব মানে অবাক হয়ে গেলাম শুনে যে আয়নায় যে একটা ছাপ, হাতের ছাপ, এটা 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 তো ঘরের আয়নাতে নিশ্চয়ই?
হ্যাঁ, ঘরের ড্রেসিং টেবিল,
একদম ড্রেসিং টেবিলের আয়নাতে। সত্যি মানে আমার শুনে আমারই কেমন যেন অস্বস্তি লাগছিল বেশ। মানে আমি ভাবছিলাম যে মানে সত্যি আমি যদি এরকম কোনো কিছু এক্সপিরিয়েন্স করতাম যে হঠাৎ করে দেখলাম যে আমার ঘরের ড্রেসিং টেবিলের আয়না একটা বড় হাতের ছাপ এবং বেশ বড়। এবং
এর আগে আপনাকে একবার এরকম বলছিলাম আমি যে আমাদের আরেকটা মানে বড় ভাই উনি হাবিব ভাই নাম ছিল ওনার, উনি উনি একটু বাড়ি মিরপুরে বসছিলাম ওনার বাসায়, কিন্তু ওই যে ফ্রিজের ফ্রিজের বোতলের মধ্যে উনি দেখছে যে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ধরে বোতলটাকে ধরছে, বোতলের মধ্যে পুরো ছাপ পড়েছিল। আমি এর আগে বহু কথা বলছি, এই হাতের ছাপটা আসলে এটা কিন্তু খুব আশ্চর্য একটা ব্যাপার।
এবং সেটা অবশ্যই মানে আমি যত জায়গায় শুনেছি হাতের ছাপ বা পায়ের ছাপ যেটাই বলি না কেন সব ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আসলে ওইটা বাসার কারোর সাথে মেলে নাই,
মেলে নাই না,
একদম পুরোপুরি ডিফারেন্ট
একটা
ছাপ। হ্যাঁ, এই ব্যাপারটাই খুব অদ্ভুত।
এমনকি আমি আপনার আমার নিজের চোখে একবার একটা পায়ের ছাপ দেখছিলাম আমি, পায়ের ছাপটা আমি ঠিক ডিটেক্ট করতে পারিনি যদি এটা আমেরিকায় ছিল, যে পায়ের ছাপটা মানুষের খালি পায়ের ছাপের মতোও না আবার কোনো প্রাণীর ছাপের মতোও না। যে জায়গায় ছাপটা দেখছি ওখানে কোনো এই ধরনের প্রাণী বাস করেও না, বানর বা এই ধরনের কোনো কিছু, কেমন একটা উদ্ভব টাইপের পায়ের সে কোন নিচের অংশটা যেখানে নাকি আমাদের গোড়ালি থাকে এটা বেশ সরু হয়ে গেছে আর উপরের অংশটা বেশ চওড়া হয়ে গেছে। এবং আঙ্গুলের কাছটা আমাদের গুলো আঙ্গুলগুলো যেমন কিন্তু আমাদের আঙ্গুল কিন্তু চোখা হয় না, বেশ একটু ওভাল ওভাল টাইপের হয়, মানে চোখা চোখা আঙ্গুলগুলো, এরকম পায়ের ছাপ কিন্তু আমি দেখছি। মানে অ্যাকচুয়ালি সিমড প্রিটি স্ট্রেঞ্জ, মানে আমি অবাক হয়েছি যে হোয়াট ইজ ইট, মানে একটা পায়ের ছাপ, শুধু একটা পায়ের ছাপ। গ্রামের অনেকের কাছে আমি শুনছি তারা নদীর পাড়ে পায়ের ছাপ দেখছে, পায়ের ছাপটা উল্টা।
আচ্ছা,
এবং সেটা মানে আমরা ইন অর্ডারে যেভাবে হাঁটলে ছাপ পড়ে সেভাবে না, জাস্ট লাইক উল্টা কেউ হেঁটে চলে গেছে এবং পাটা উল্টা ছিল।
আচ্ছা,
এটা গ্রামের মানুষের কাছে অনেকের কাছে শোনা। এই ছাপের ব্যাপারগুলো কিন্তু খুব রহস্যময় একটা জিনিস
খুবই। এবং আমরা মানে আমরা সব সময় হয়তো অনেক কিছু ইগনোর করি বা অনেক সময় অনেক ঘটনা নিতে চেষ্টা উড়িয়ে দিই। আমার কাছে খুব অদ্ভুত লাগে যে একই টাইপের আমরা যে রেগুলার যে আমাদেরকে সবাই ইমেইল পাঠায় সেই ইমেইলেও আমরা দেখেছি যে একই টাইপের ঘটনা, একই ধরনের ঘটনা সেটা বিভিন্ন জায়গার মানুষ নানাভাবে নানা সময়ে আমাদের কাছে পাঠাচ্ছেন। তো একই টাইপের ঘটনা যদি বিভিন্ন মানুষ পাঠান তার মানে কি তারা সবাই ভুল বলছেন বা ভুল এক্সপিরিয়েন্স করছেন, আসলে কোনো কিছু ঘটছে না? আমি কিন্তু কোনো মানে আমার কোনো অপিনিয়ন জানাচ্ছি না,
এটা
আমি জাস্ট প্রশ্ন করছি আর কি।
আমার যেটা মনে হয় রাসূল ভাই, আমি যদি একটু শেয়ার করি, জিনিসটা হচ্ছে এরকম যে যদি আমরা এই ভূত প্রেত জিনিসটা নিয়ে আমরা যারা যদি যারা বিশ্বাস করে বলছি যে জিনিসটা যদি হয়, আমরা মানুষ আমাদের কর্মকাণ্ড কিন্তু অনেকটাই সেম। আপনি আমি কিন্তু বেসিক্যালি ধরেন একজন মানুষ সিগারেট খাচ্ছে, একজন সিগারেট খায়, সিগারেটের ধরার ভঙ্গিও একরকম, মানুষের সাথে রিয়াকশন ইন্টারাকশনটাও কিন্তু মানুষের অনেকটা একরকম হয়। যদি অশরীরী জিনিসও থাকে তাদেরও ইন্টারাকশন কিন্তু একই রকম হবে। একটা মানুষের ভয় কতভাবে পায় সেটা হয়তো তারা দেখানোর চেষ্টা করে সামহাও, নাহলে এই প্রিন্ট রেখে যাওয়ার মানে তার কিছু না।
সেটাই সেটাই। যাই হোক, আমরা চলে যাব আমাদের SMS এ। এবং SMS করেছেন আমাদেরকে দেখতেছি খায়রুল, এছাড়া আমাদেরকে SMS করেছেন হোসাইনুল রামপুরা থেকে, তুহিন আমাদেরকে SMS করেছেন বরিশাল থেকে, এছাড়া আমাদেরকে নিশু ফরিদাবাদ থেকে SMS করেছেন, সোহাগ ধানমন্ডি থেকে SMS করেছেন, মোহাম্মদ বারিক আমাদের SMS করেছেন বাগমারা রাজশাহী থেকে, আসাদ আলম আমাদের মোহাম্মদপুর উত্তরা থেকে SMS করেন, মোহাম্মদপুর উত্তরা, আমি ঠিক বুঝলাম না আর কি, আচ্ছা, এছাড়া আমাদেরকে এস এম এস করেছেন আরমিন, এছাড়াও এস এম এস করেছেন শুভ মনিক, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তামান সহ আরো অনেকে। তো আজকে আর হাতে সময় নেই, আমরা আজকে বিদায় নেব এবং আবারও ফিরে আসবো আগামী শুক্রবার ঠিক রাত 11:59। সেই পর্যন্ত আমাদের বিদায় নিতে হবে এবং আপনারা ইন দ্য মেন টাইম আমাদেরকে এস এম এস করুন, আমাদেরকে আপনাদের ঘটনাগুলো, সেরা ঘটনাগুলো লিখে পাঠান ভূত এস এম @ radio40.fm, which is bhwtfm@radioforti.fm এই এই অ্যাড্রেসে। এবং আজকের ঘটনাগুলো অনেকেই প্রশংসা করেছেন, অনেকেই বলছেন ভালো হয়েছে, আমাদেরকে দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন ভালো হয়েছে। শুধুমাত্র একজন দেখলাম যে ওয়ালি, তিনি বলছেন যে আজকের কাহিনীগুলো তার কাছে অতটা বেশি ভালো লাগেনি, কিন্তু আমার কাছে পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করে আমার কাহিনীগুলো আজকে অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড যারা আমাকে আসছিলেন তাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে আসলে ধন্যবাদ জানানোর কোনো ভাষাও আমার কাছে জানা নেই। সো আগামী শুক্রবারে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।
This track was downloaded from FusionBD.com.